Boot FM. The night comes alive with Gramophone.
সবসময় রেডিও 88.2 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এখন তো বলবো সারা পৃথিবী জুড়েই রেডিও ফুর্তি, কারণ ফুর্তি অ্যাপ থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন রেডিও ফুর্তি, আপনি যে কোনো জায়গা থেকে শুনতে পাবেন ভূত এফএম। বছরের মানে প্রথম ভূত এফএম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, আশা করছি যে যেখানে আছেন একটা চমৎকার বছরের দিকে, বছরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই বছরে চাইব যে যত আপনাদের দুর্বলতাগুলো ছিল সেগুলো শক্তি হয়ে আসুক, যত আপনাদের অপ্রাপ্তি ছিল সেগুলো প্রাপ্তি হয়ে আসুক, যত আপনাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হোক, সবার জন্য ভালো কাটুক এই নতুন বছর। সেই প্রত্যাশায় শুরু করছি বছরের প্রথম ভূত এফএম। এখন আমাকে সিরিয়াস হতে হবে। আমরা আজকে এই আজকের যে ভূত এফএম, সেই ভূত এফএমটা সাজিয়েছি বছরের শুরু, যেহেতু আমরা একটা মজার কাজ করেছি, নতুন একেবারে নতুন বছরের জন্য নতুন একজন একটা কাপলকে আমরা নিয়ে এসেছি এই মুহূর্তে, তারা আমাদের সাথে রয়েছেন। এবং পুরনো বছর থেকে এসছেন আমাদের পুরনো কিছু, আমাদের সবসময় যারা থাকেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ, তাদের নামও আমি একে একে বলবো। সুতরাং আজকের সবকিছু মিলিয়ে আজকে সবকিছু জমজমাট হয়ে উঠবে আশা করছি। আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকের অতিথিরা শুনছেন সবসময় রেডিও ফুর্তি অ্যান্ড দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। আপনারা জানেন যে ভূত এফএম এখন গ্রামীণফোনের সাথে, এবং ভূত এফএম এর আপনারা যদি সাথে থাকেন আমরা যেতে চাই বহুদূর। জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া, আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি নিজে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.rasel। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। সো আমরা শুরু করি এবং দেখতে দেখতে মানে প্রায় পাঁচ বছরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এবং আপনারা সঙ্গে যদি না থাকতেন, আপনারা ইমেইল না পাঠাতেন, হয়তো এতদূর পর্যন্ত এগিয়ে যাওয়া আমাদের সম্ভব ছিল না। আমরা চলে যাব আজকের প্রথম ঘটনায়। এবং প্রথম ঘটনাটি প্রথমবারের মতোই ভূত এফএম এসছেন আমাদের একজন অতিথি, এবং তার কাছ থেকে জেনে নেব তার নাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ। হ্যাঁ,
সালামু আলাইকুম, আমি রুম্পা, আমি রাজশাহী থেকে এসেছি, বর্তমানে ঢাকা ক্যানগার স্কুল অ্যান্ড কলেজের ড্রয়িং টিচার হিসেবে আছি।
ওকে, সো আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে না রাজশাহীতে ঘটেছে?
না, এটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ঘটনা, আমার বিয়ের আগের ঘটনা। আমার দেশ রাজশাহীতে আমার বাসায় ঘটেছে এবং ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা।
আচ্ছা, রাজশাহীর কোন এলাকায় বলবেন নাকি এটা?
রাজশাহীর কোন এলাকা না, ঠিক আমার মানে মেইন পয়েন্টে আমার বাসা, রাজশাহী মেডিকেল কলেজ যেটা তার পাশে আমার বাসা।
শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা।
ঘটনাটা ঘটে প্রায় 2.5 বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3:30 বাজে তখন। বেশ কিছুদিন থেকে নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে, এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়, ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক যেরকম একটা শব্দ হয় এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে, এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে এমন মানে এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু, কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। এই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দেই বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে, কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই। সেটার একটা নাটকীয় চেষ্টা যে আমাকে মানে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তো আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাকি থাক সমস্যা নেই। একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর আমার বাবা প্রায় রাতে এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দরুদ পড়েন, এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঘুমাচ্ছি কিনা। হ্যাঁ, আমার দাদিকে চেক করেন, আমি ঘুমাচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে, বা একটা কালো একটা আভা। তো আমি ভাবলাম যে হয়তো আব্বু এসছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম, আব্বু আব্বু এসেছ? কোনো সাড়া পেলাম না। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। আবার একটু যখন ই হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছ? তাতেও যখন কোনো সাড়া পেলাম না, এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে, আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। উঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের উপর হাত দিলে যেরকম একটা
অনুভূতি
হয়, ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা মুখের আদল, সেটা কালো রঙের একটা মুখের আদল। আমি তারপরও মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বু আব্বু তুমি এসেছ? দেখলাম তখনও কোনো সাড়া নেই, এবং তখন আমি সত্যি আমি খুবই ভয় পেয়েছি যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না, বা এরকম কিছু একটা তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যে এটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে তাৎক্ষণিক দৌড় দিয়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না, আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষণ হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না, এটা আসলেই একটা অন্য কিছু ছিল, বা হতে পারে মানে
পুরো জিনিসটা তো আপনি অনুভব করেছেন, পুরো জিনিসটার যে মানে যে যেটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, আপনি হাত দিয়ে যখন বুঝতে পেরেছেন, আপনি বলছিলেন আমাকে অফ এয়ার ও যে এটা সলিড ছিল,
রাইট? এটা সলিড ছিল,
এবং বিড়ালের মুখে হাত দিলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন লোমশ টাইপ,
লোমশ একটা ভাব,
রাইট? সেরকম কোনো কিছু ছিল
না, এটা একদম সলিড। এবং একটা ফেসে হাত দিলে
যেরকম
কাপড়ের উপর দিয়ে একটা ফেসের উপর হাত দিলে যেরকম একটা আপস এন্ড ডাউন থাকে, নাকটা একটু উঁচু বা চোখের দিকটা একটু
আপনি আরো ভালো বুঝবেন মানে, রাইট? সো এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম ঘটনাটা শুনলাম, এবং সত্যি কথা বলতে কি যে এই মুহূর্তে যারা আপনারা বাসায় আছেন তারা মানে অনেক সময় হয় না এরকম যে মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে? আমার মনে হয় যে অনেকেই হয়তো এরপরে হাত বাড়াতে সাহস পাবেন না, যে হাত বাড়িয়ে দিলেই হঠাৎ করে কোনো মুখে গিয়ে সেই হাতটা স্পর্শ করবে কিনা, কোনো কারোর শরীরে গিয়ে সেই হাতটা স্পর্শ করবে কিনা, হয়তো অনেকেই এরপর থেকে আর এই রিস্কটা নেবেন না। আমরা চলে যাব কিছু এসএমএস এ। সাকিব আমাদের এসএমএস করেছেন, এই প্রথম তিনি আমাদের সাথে আছেন, এবং বিপুল আমাদের এসএমএস করেছেন চুয়াডাঙ্গা থেকে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন অনামিকা ফরিদপুর থেকে, স্টোরিটা ভালো ছিল লিখেছেন। রাইন আমাদের এসএমএস করেছেন, এবং তার গ্র্যান্ডফাদার এবং মাদার তারা এখন আর পৃথিবীতে নেই, আমি পুরো এসএমএসটা পড়তে পারলাম না, তার আগে চলে গেল আমাদেরকে। এছাড়াও নাইট রাইডার রাজশাহী থেকে লিখেছেন, দারুণ লাগলো, এবং আমাদেরকে জিহাম এসএমএস করেছেন, এবং এসএমএস করে বলেছেন যে আজকে আমার বার্থডে, প্লিজ আমাকে উইশ করেন, আপনাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আসিফ এবং রাসেল এসএমএস করেছেন আমাদেরকে আবু হামিম, এবং তিনি জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার। কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, অনেকদিন পর শুনছেন, ওয়েলকাম ব্যাক, আশা করছি এখন থেকে আর এভাবে হারিয়ে যাবেন না। আমাদেরকে রশ্মি এসএমএস করেছেন মিরপুর থেকে, ভূত এফএমের ফুল টিমকে আমার পক্ষ থেকে নিউ ইয়ারের গ্রিটিংস, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার নতুন বছরটা অনেক সুন্দর যাক। অপু রাজশাহী থেকে এসএমএস করেছেন, আজকে রাজশাহীর এসএমএস একদম অনেক বেশি আসছে, ম্যাক্সিমাম সময় দেখি যে খুলনা থেকে প্রচুর এসএমএস আসে, ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে, চিটাগাং থেকে আসে, রাজশাহীতে একটু কম আসে, আবার মাঝে মাঝে অনেক সময় বেশিও আসে, বাট আজকে বেশি আসছে। কারণ যারা এসেছেন শুরুতেই আমরা একটা রাজশাহীর ঘটনা দিয়ে শুরু করেছি। আমাদেরকে শান্ত এস এম এস করে লিখেছেন নাইস স্টোরি, খুলনা থেকে লিখেছেন আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, প্রতিদিনের মতো হ্যাপি নিউ ইয়ার 2015। আমাদেরকে এছাড়াও আনিকা এস এম এস করেছেন এবং তিনি বলেছেন সেকেন্ড ঘটনাটি অনেক সুন্দর, সেকেন্ড ঘটনা কোনটা জানো? আকিব আমাদের এস এম এস করেছেন নাটোর থেকে এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। শুভ আমাদের রংপুর থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি রোজা রাজশাহী থেকে, এছাড়াও আমাদের এস এম এস করেছেন রাজকন্যা মিরপুর থেকে, আমাদেরকে এস এম এস করেছেন মহিউদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, এছাড়াও অদেখা স্বর্গ আমাদের এস এম এস করেছেন হবিগঞ্জ থেকে, বাবু যশোর থেকে এস এম এস করেছেন জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। ম্যাক্সিমাম এস এম এস এই তাই, আমরা ফেসবুকে এস এম এস পড়ব, তবে তার আগে একটা ঘটনা পড়তে চাই যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তৌসিফ আহমেদ, তার গ্রাম শেখালিপুর থানা লালগোলা জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ইন্ডিয়া। আমরা তার ঘটনাটি পড়ব এবং তিনি বলছেন যে আমার ঘটনাটি পড়ে শোনানো হোক, আমি আপনার ঘটনাটি আপনার মতো করে পড়ে শোনানোর চেষ্টা করছি। লিখছেন, সালামু আলাইকুম রাসেল ভাই, আমার পাঠানো সেকেন্ড ঘটনাটি আমি ভূত এফএম এর সকল শ্রোতার কাছে শেয়ার করছি। এই ঘটনাটি ঘটে আমাদেরই গ্রামের মাস্টার মশাই সিরাজুল সাহেবের সাথে, তিনি ম্যাথ পড়ান। আমি সিরাজুল সাহেবের কাছে কৃতজ্ঞ যে তিনি এই ঘটনাটি আমাকে ভূত এফএম এ শেয়ার করার অনুমতি দিয়েছেন। ঘটনাটি 11 বছর আগে ঘটেছিল। ঘটনাটি শুরু করার পূর্বে আমাদের এখানকার একটু বর্ণনা দেই। আমাদের গ্রামের নাম শেখালিপুর, আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী, আমাদের গ্রামটি ভারত এবং বাংলাদেশের বর্ডারের পাশেই, আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে বিএসএফ রোড, আমাদের পাশের গ্রাম হল ফতেহপুর। এই বিএসএফ রোড ধরে ফতেহপুর যেতে মিনিট 20 সময় লাগে। এই বিএসএফ রোড দিয়ে মানুষ সাধারণত কমই চলাচল করে। এই রাস্তা ধরে যেতে প্রথম যেটা পড়বে সেটা হল রাস্তার দুপাশে বিরাট আম বাগান, তারপর কিছুটা গেলে পড়বে রাস্তার ডান দিকে কবরস্থান এবং রাস্তার দুই পাশে বাঁশ গাছ, এরপর আরো কিছু দূরে এগিয়ে গেলে রাস্তার ধার ঘেঁষে বাম পাশে পোস্টমর্টমের একটা ঘর রয়েছে এবং আমাদের ফতেহপুর সদর হাসপাতাল থেকে পোস্টমর্টমের ঘরটি কিছুটা দূরেই ছিল। পোস্টমর্টম ঘর পেরিয়ে কিছুটা গিয়েই বিএসএফ রোডটি মেইন রাস্তার সাথে মিশে গিয়েছে। মেইন রাস্তা থেকে আরো কিছুটা গেলে পড়বে ফতেহপুর সদর হাসপাতাল, অনেক দিনের পুরনো হাসপাতাল। সিরাজুল স্যার আমাদের গ্রামের শেখালিপুর হাই স্কুলের ম্যাথের টিচার, আমি তার ক্লাস নাইন, আমি তখন ক্লাস নাইনে পড়তাম। স্যার খুব ভালো পড়াতেন, তাছাড়া পাশাপাশি এই দুই গ্রামের মধ্যে তিনি ছিলেন একমাত্র ম্যাথের টিচার। সিরাজুল স্যার সপ্তাহে দুদিন সাইকেলে করে বিএসএফ রোড দিয়ে ফতেহপুর গ্রামের একটা বাড়িতে পড়াতে যেতেন। এই রাস্তাটি নির্জন হলেও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্যার এই পথটা দিয়েই যাতায়াত করতেন। সে সময় আমাদের গ্রামে স্কুল ভোট শুরু হয় এবং এই ভোটকে কেন্দ্র করে আমাদের গ্রামে খুব গণ্ডগোল হয়। তো আমাদেরই গ্রামের এক পরিবারের আপন দুই ভাই গণ্ডগোলের জোরে জেরে খুন হয়। সকালবেলায় এই খুনের ঘটনা ঘটে এবং সেদিন গ্রামের পরিস্থিতি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পুলিশ এসে লাশ দুটিকে পোস্টমর্টম করার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং সেদিন গ্রামে নীরবতা আর শোকের ছায়া পড়েছিল। মানুষজন ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না আর পুলিশ গ্রামে 144 ধারা জারি করেছিল। বিকেলের দিকে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বেরিয়েছিল কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না, চারিদিকে একটা থমথমে ভাব। সেদিনই আবার সিরাজুল স্যারের ফতেহপুর গ্রামে পড়াতে যাবার ডেট ছিল। স্যার একবার ভাবলেন যাবেন না, কিন্তু স্যার এটাও ভাবলেন যে পরের সপ্তাহে ফাইনাল এক্সাম না গেলে ছাত্ররা সমস্যায় পড়বে। স্যার বিকেল 5টায় ফতেহপুর গ্রামের দিকে রওনা হলেন। রাস্তা একদম ফাঁকা। স্যারের মনের ভেতর একটা ফিলিংস কাজ করছিল, আজ এমন দুজন ভাই মারা গেছে যারা তাকে গভীরভাবে ভালোবাসত। এটা ভাবতে ভাবতে স্যার সাইকেল চালাচ্ছেন, শহর স্যার ফাঁকা মাঠ পেরিয়ে আমবাগানের মধ্য দিয়ে চলছেন। এরপর স্যার কবরস্থান পেরিয়ে সেই পোস্টমর্টম ঘরের কাছে চলে এলেন, তখনও সন্ধ্যা হয়নি। স্যার যখন পোস্টমর্টম ঘরটি ক্রস করছিলেন হঠাৎ স্যারের চোখ পড়ল সেই সবুজ প্যাকেটে মোড়া দড়ি দিয়ে বাঁধা লাশ দুটির দিকে। ঘরের ভাঙা জানালা দিয়ে লাশ দুটিকে দেখা যাচ্ছিল যারা আজই খুন হয়েছে। স্যারের মনের ভেতর এমন খটকা লাগল, স্যার সাইকেল চালিয়ে ফতেহপুর গ্রামে পৌঁছে গেলেন। এরপর স্যার সেখানে পড়তে পড়তে গভীর মনোযোগ দিয়ে ফেললেন, সবকিছু ভুলে গেলেন। একসময় প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হল। স্যারের আজ একটু দেরি হয়ে গেল, বাইরে বৃষ্টির বেগ একটু কমেছে, বাড়ির লোক স্যারকে যাওয়ার জন্য অনুরোধ করলেন, স্যার বললেন আমি ঠিক পৌঁছে যাব, থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, এবং সেই বাড়ি থেকে স্যারকে টর্চ আর ছাতা দেয়া হল। স্যার এক হাতে ছাতা এবং এক হাতে টর্চ নিয়ে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিলেন। স্যার মেইন রাস্তা দিয়ে চলছেন, একসময় স্যার হাসপাতাল ক্রস করে মেইন রাস্তা থেকে বিএসএফ রোডে নামলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্যারের সেই ঘটনাগুলি আবার মনে পড়তে লাগলো। স্যারের হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। স্যার কিছুতেই সাইকেলের চেন তুলতে পারছিলেন না, সাইকেল ঠেলতে ঠেলতে স্যার হাঁটতে লাগলেন। স্যার ঠিক পোস্টমর্টম ঘরের কাছে ভাঙা জানালাটিকে অতিক্রম করতে যাচ্ছিলেন, এমন সময় স্যার লক্ষ্য করলেন যে তার বাম পাকে পা কে যেন টেনে ধরেছে। স্যার সঙ্গে সঙ্গে পায়ের দিকে টর্চ মেরে দেখলেন তার পা কাদায় আটকে গিয়েছে। তিনি জোর করে চেষ্টা করলেন কিন্তু কিছুতেই পায়ের স্লিপার সমেত পাটিকে তুলতে পারছিলেন না। স্যার বসে গিয়ে স্লিপারটিকে কাদা থেকে টানতে চাচ্ছিলেন, এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ চমক দিল, চমকালো, এবং স্যার যা দেখলেন তা দেখার জন্য স্যার একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ভাঙা জানালা দিয়ে পরিষ্কার দেখা গেল চারজন মানুষের মতো দেখতে লোক, যাদের মুখ অন্ধকার এবং শাড়ির সাদা কাপড়ে ঢাকা, দুজন লাশটিকে কাফন পরাচ্ছে এবং দুজন দাঁড়িয়ে আছে। আতরের গন্ধের সাথে তারা লক্ষ্য করলেন তাদের কারোর পা মাটিতে নেই। স্যার সেটা দেখে আর সহ্য করতে পারলেন না, স্যার সেন্সলেস হয়ে জল কাদায় মুখ থুবড়ে পড়লেন। সকালবেলা তিনি নিজেকে আবিষ্কার করলেন বিছানায়, চারিদিকে প্রচুর ভিড় আর লোকজন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে স্যার সত্যি ঘটনাটি কাউকে বললেন না। কিছুক্ষণ পর গ্রামের একজন খবর দিল যে কবরস্থানে দুটি পাশাপাশি কবর খোঁড়া রয়েছে। ফসল ভাই, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর করে দুটি কবর খোঁড়া রয়েছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেদিনের ঘটনা স্যার অনেক দিন পর আমাদের বলেছিলেন। তারা কারা ছিল, কেন এসেছিল, কেন লাশ দুটিকে কাফন পরাচ্ছিল, কেনই বা দুটি কবর খুঁড়েছিল, এই ঘটনার উত্তর হয়তো সিরাজুল সাহেব দিতে পারবেন না, কিন্তু তিনি জানতেন, তিনি ছিলেন, যে কারণেই তিনি হয়তো ছিলেন, যে কারণেই হোক না কেন, তারা হয়তো মানুষের অস্তিত্ব বুঝতে পেরে বা মানুষ এসে কেউ এসেছে সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে গিয়েছিল লাশটিকে দাফন না করে। এই ছিল ঘটনা, এবং এটা গ্রামে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা হতে পারে যে যারা মার্ডার করেছিল তারা লাশটিকে নিতে এসেছিল, বাট উনি একটা জিনিস কিন্তু উল্লেখ করেছেন, যারা এসেছিলেন লাশটাকে কাফনের কাপড় পরাচ্ছিলেন, আতর মাখাচ্ছিলেন, তাদের পা কারো মাটিতে স্পর্শ করেছিল না, কে ছিল তারা, এটাই এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আরো ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা একে একে পড়ব, তবে তার আগে আমাদের এখন যেটা করতে হবে একটা ছোট্ট বিরতি নিতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhootfm.rasel www.facebook.com/radio.40। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরে, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও 40 এন্ড ডোন্ট স্টপ দ্য 40
FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 40 88.2 FM। আমি রাস্তায় আছি, সাথে চলছে ভূত FM, এন্ড আপনারা সবাই জানেন ভূত FM এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সাথে আপনারা যদি থাকেন তাহলে আমি যেতে চাই বহুদূর। আমি ফেসবুক থেকে কিছু পড়ি, আমাদের রেডিও 40 যে ফ্যান পেজ সেখানে দেখছি অনেকেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, যেমন ফাহিম ইসলাম জানিয়েছেন আমাদেরকে, ইকরামুল আবেদিন ইকরাম লিখেছেন স্যারের ঘটনাটা শুনে ভয় পেলাম। আমাদেরকে দেখতে পাচ্ছি ব্রোকেন লাইফ লিখেছেন রাসেল ভাই, সেকেন্ড স্টোরিটাও অনেক ভালো লাগলো, সেকেন্ড স্টোরিটাও অনেক ভালো লাগলো, দ্যাট মিন্স আপনার ফার্স্ট স্টোরিটাও অনেক ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে সিয়াম লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা অসম আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে SMS করেছেন, দেখতে পাচ্ছি ব্যাকগ্রেডের শুভ অসম আমাদেরকে। এছাড়াও অবাক শান্ত আমাদেরকে এখানে কমেন্ট করেছে, এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার আসল ভাই, প্রথম ঘটনাটা অনেক তার কাছে ভালো লেগেছে, তিনি রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে। SM আলমগীর লিখেছেন গুড লাক ফর ইউর টিম রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি পাচ্ছি অনেকেই আরো হ্যাপি নিউ ইয়ার ভূত এফএমের সবাইকে জানিয়েছেন। দেখতে পাচ্ছি অচেনা অতিথি আকাশ, তিনি বলেছেন আমার কমেন্টটা পড়বেন, বাট আপনার কমেন্ট এটাই, আমার কমেন্টটা পড়বেন, এটাই হচ্ছে কমেন্ট। আচ্ছা দেখি আমার পেজে কি অবস্থা। আমি দেখতে পাচ্ছি যে এখানে ফামিদা আহাদ লিখেছেন সেকেন্ড স্টোরি তার কাছে ভালো লেগেছে, আশিকুর রহমান আলিফ লিখেছেন সেকেন্ড ঘটনাটা ভালো লেগেছে, এবং ভয়ানক গল্প দুই নম্বরটা ভালো লেগেছে লিখেছেন মুমিনুল হক। এছাড়াও আমি দেখতে পাচ্ছি নমি লিখেছেন যে সবসময় একই ধরনের এস এম এস পড়েন কেন। ফার্স্ট অফ অল আপনি ফেসবুকে আছেন, আপনি দেখতে পাচ্ছেন এস এম এস গুলো, মানে যে ধরনের লেখাগুলো আসে, কোন ধরনের লেখাগুলো। একটা হচ্ছে আমি বাণী পড়তে পারি, আমি বলতে পারি যে রাস্তেল হচ্ছে বেস্ট, আর যে মাসুম হচ্ছে বেস্ট সাউন্ডে, এবং এরকম বলতে পারি। আবার এটা বলতে পারি, মানে যেটাই বই না কেন বানিয়ে বলতে পারবো না ফার্স্টলি আমি এটা বলতে চাই। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি আসলে নতুন কোন ধরনের এস এম এস আমাকে পাঠান, ডেফিনেটলি আমার চোখে পড়লে আমি সেটা পড়ে ফেলবো। এই যে আপনার এস এম এসটা একটু অন্যরকম, পড়ে ফেললাম না, ছাড়াও কমেন্ট, সরি এটা ফেসবুকে কমেন্ট করেছিলেন আপনি। এছাড়াও দেখতে পাচ্ছি আমি সাজ্জাদুল ইসলাম লিখেছেন সেকেন্ড ঘটনা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদেরকে আশিকুর রহমান লিখেছেন, তিনি এবং তার ভাই একসাথে শুনছেন আমাদেরকে। শিহাব আহমেদ কাব্য লিখেছেন জোশ, কিন্তু জোশ লেগেছে তার কাছে, কিন্তু ভয় পাচ্ছেন না। আচ্ছা যাক, আমার এটা ভালো লাগছে কিছু একটা লেগেছে, রাইট? ওকে, এস এম এস আছে আরো অনেক, তবে আমরা ঘটনায় যাব। আমাদের সাথে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে আছেন, যিনি আপনাদেরকে ঘটনা শোনাবেন। আমি আপনার শুরুতে আপনার নামটা জানতে চাইব এবং আপনি কোথা থেকে এসেছেন প্লিজ যদি একটু বলতেন আমাদের।
থ্যাংক ইউ রাসুল ভাই, আমি আশিকুর রহমান আনন্দ, আমি রাজশাহীতে আমার বাসা, আর এখানে থাকি বরানীতে। আমি ঢাকায় একটা ক্যামেরা স্কুল অ্যান্ড কলেজে টিচিং।
আপনার একটু আগে আপনার ওয়াইফ তিনি ঘটনা শেয়ার করলেন এখন।
তো রাসুল ভাই, যে ঘটনাটা প্রথমেই শ্রোতাদেরকে আমি নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আমার ঘটনাটি যেটা হচ্ছে সেটা আমার নানির সাথে হয়েছিল, খুব একটা দুঃখজনক এবং ভয়ানক ধরনের ঘটনাটা,
খুব
অদ্ভুত ধরনের ঘটনাটা। ঘটনাটা প্রায় আপনি 70-এর দশকের ঘটনা। তো আমার মার কাছ থেকে শোনা বা নানির নিজের কাছ থেকে আমরা শুনেছি, নানির ব্যাপার তো বেঁচে নেই। তো আমার নানি, আমার একদম মারা পাঁচ ভাই বোন, ছোট মামা হবার আগের এই ঘটনাটি ঘটে। আমার নানি সেই সময় গর্ভবতী অবস্থায় আমাদের পাশের গ্রামে, মানে আমাদের গ্রামের বাসায় বেড়াইতে যায়। সেখান থেকে ফেরার পথে কিছুটা একটা খাল, যেটাকে বলে ছোট একটা নদীর মতন, যেটা বিলের মতন, সেটা নৌকা দিয়ে পার হতে হয়। সেখান থেকে কিছুটা মেঠো পথ, সেখান থেকে পার হয়ে এসে তারপরে রিক্সাতে করে আসতে হয়। সে আসার পথে নানির সাথে, আমি ঠিক বলি নাই, তার কোন একটা খালা ছিলেন, তারা আসছিলেন। আসার পথে কিছু গাছ, কিছুটা জঙ্গলে পথটা পেরিয়ে আসেন। তো আসার কিছুদিন পরে নানি স্বপ্নে দেখে যে বারবার কেউ একজন অদৃশ্য ইয়ে বলছে, তুই আমার সন্তানকে মেরে ফেলছিস, আমি তোর পেটের সন্তানকে মেরে ফেলব। এই ধরনের স্বপ্ন সে প্রায় কয়েকবার রঙে দেখে, এবং সে একটা পর্যায়ে সেটা নানার সাথে শেয়ার করে। তখন বলে যে না, তুমি আসলে গর্ভবতী অবস্থায় মানুষ অনেক কিছু হয়, অনেক সময় কিন্তু অনেক নিয়ম নীতি থাকে, এটা করা যাবে না, এই সময় খাওয়া যাবে না, এই ধরনের বিষয়গুলো তুমি হয়তো বা হেডেক করছো। এবং নানি খুবই ধার্মিক ছিলেন, তো এই বিষয়টাকে তারা ঠিক একটা অতটা গুরুত্ব দেয় না। তো নানি যখন প্রসব করে সেই সময়টাতে, মানে শুধুমাত্র আমরা যে আমার খালা মামা এরা সবাই না, আশেপাশে সবাই অ্যাস্টোনিস্ট হয়ে যায় যে প্রসব করার পরে দেখে যে সেটা মৃত বাচ্চা, এবং সেটা হলো হতো বাচ্চাটা পেটের ভিতর থেকেই যে বোঝা যাচ্ছে যে গলা টিপে ফিরে ফেলছে, অনেক বড় জিভা বের হয়ে বাচ্চাটা।
আমি এটা শুনে খুব, মানে আমি সারপ্রাইজড যে আপনি যেটা বলছেন যে জিহ্বাটা এটা বের হয়েছিল, এটা 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 খুবই আনইউজুয়াল, কিন্তু
খুবই আনইউজুয়াল। এবং এটা জানে আমাদের বাসা হচ্ছে, আমি বলি নওগাঁতে, এটা অনেকেই এই ঘটনাটি জানে। তো এই সময় তখন আসলে সায়েন্স বা মেডিকেল এত না যে আগে থেকে দেখবে আল্ট্রাসোনোগ্রাফি, এরকম কিছু ছিল না। তারপর অনেকে ভাবছে হতে পারে সামহাও, কিন্তু উইয়ার্ড যে একটা ব্যাপার, এটা সবাই মাথায় রাখে যে তখন সবাই বিলিভ করে যে না, আসলে যে স্বপ্নটা যেটা দেখছিল সেটার ভিতরে আসলে এটার পিছনের কাহিনীটাই স্বপ্নটাই হতে পারে। যাই হোক, দুই বছর পরে আবার যখন গর্ভবতী অবস্থায় হয়, ঠিক সেম স্বপ্নটা সে আবার দেখে, এবং সেম গর্ভবোধ করার সময় সেম ভাবেই সেই গলা টিপে মেরে ফেলা একটা বাচ্চা প্রসব করে। তখন সবাই খুবই ভয় পায় যে এই ঘটনা ঘটনা, এবং এই যে মারা যাওয়ার পরে নানি কিছুটা অ্যাবনর্মাল টাইপের ছিল স্বাভাবিকভাবে, তখন এটাকেও আমরা ভাবছি যে না, একটা মৃত বাচ্চা প্রসব করলে এরকম অ্যাবনর্মালিটি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যখন দ্বিতীয় বাচ্চাটা পরপর এরকম ঘটনা ঘটল, এবং তার আগে যে স্বপ্নের ঘটনাটা ছিল, তখন নানা তার আশেপাশে যে ছিলেন বা আমার নানির ছোট ভাই, সেও খুব আলেপ টাইপের লোক, তার অনেক দোয়া তাবিজ যেটাকে বলে বা কিছুটা পানি এইসব কিছু দিয়ে তারপরে আমার ছোট দুই বছর পরে আমার মামাটা ছোট মামা হন এবং সে যাই হোক একটা জীবিত অবস্থায় প্রসব হয় এবং সে বর্তমানে বেঁচে আছেন কিন্তু খুব অ্যাবনর্মাল।
সেকেন্ড মামা মানে আপনার যখন মামাটা জন্ম নিলেন তার আগে কি কোন ধরনের কোন ট্রিটমেন্ট?
হ্যাঁ, তার আগে দুই বছর পুরোটাই হচ্ছে ট্রিটমেন্ট ছিল, সেটা হচ্ছে মানে এই যে দোয়াক্রান্ত এই ধরনের বিষয়গুলো বেশি ছিল এবং সেটা থাকার পরই যে আমার যেহেতু মানে এটা যে ট্রিটমেন্টটা করেছে সে নানির আপন ভাই, সে অনেক আলেম লোককে আমরা এখনো তাকে হুজুর নানা বলি থাকি। হ্যাঁ, সে এখনো বেঁচে আছেন বা নওগাঁর অনেকেই তার কাছে যায় এখনো বিভিন্ন ধরনের এই ধরনের সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য এবং সে কখনো এটা কোনো পারিশ্রমিক নেন না, যদি সেটা সৎ ভাল উদ্দেশ্যে হয় সে এখনো করে থাকে।
বাট এখন আর কোন ধরনের মানে তারপর আর কোন ধরনের কোন সমস্যা তার হয়নি?
কিন্তু মামা অ্যাবনর্মাল, এখনো অ্যাবনর্মাল আছে কিন্তু সেই অ্যাবনর্মালিটা হচ্ছে যে মানুষের মেন্টালি অ্যাবনর্মাল হলে যেরকম অ্যালজুলিয়া সে এরকম না।
এবং আপনি বলছিলেন যেটা পরে বুঝতে পেরেছিল যে কোনটা জিনের কোন একটা কাউকে,
পরবর্তীতে যখন এই নানা এটাতে চিকিৎসা করেন তারপরে সে নানার লোক মুখে শোনা বা নানার কাছ থেকে তার কাছে কিছু জিন আছে এবং সেখান থেকে সে ঘটনাটি যেটা ফাইন্ড আউট করি যে স্বপ্নটা দেখার পিছনে নানি যে রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তার গাছের নিচে
তাদের তিনি হচ্ছে একটা
যেটা নানির পায়ের নিচে পড়ে যেটা জিনের সন্তান বলা তাদের ভাষা,
সেটা হয়তো অন্য কোন ফর্মে থাকতে পারে, অন্য কোন ফর্মে থাকতে পারে,
এটা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করছে
কীট পতঙ্গ বা যে কোনো
কিছু একটা
ফর্মে থাকতে পারে
এবং সেটা ছিল এই সেই প্রতিশোধটা এইভাবে নানির উক্তি
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তীতে সরাসরি কোনো কিছু না ইয়ে করে আমরা সরাসরি এখন বাবু ভাইয়ের কাছে চলে যাব। আমি বলছিলাম যে আমাদের নতুন দুজন এসছেন তাদের ঘটনা আমরা শুনলাম, এখন আমরা পুরনো বছরের যে সমস্ত অতিথি যারা রেগুলার আপনাদের ঘটনা শুনিয়ে অনেক অনেক বেশি আনন্দ দেন সেরকম একটা ঘটনা যাচ্ছি এবং আমরা বাবু ভাইয়ের কাছে সেই ঘটনাটা শুনবো। বাবু ভাই ওয়েলকাম টু ভূত এফএম এবং হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ রাসুল ভাই। আজকের তো নিউ ইয়ার বেশ ভৌতিক হতো যদি শীতটা বেশি থাকত, তো শীতটা কমে গিয়েছে।
হ্যাঁ, কমে গিয়েছে এবং বেশ মানে একটা গরম গরম ব্যাপার কিন্তু
গরম গরম এটা কিন্তু
আমরা আমাদের নিউ ইয়ার রেজলিউশন এরকম হওয়া উচিত যে আরো ভয়ঙ্কর কিছু আমরা এবং ভূত ফেকার বেশি সময় দিব এটা হচ্ছে সবার।
সেটাই
রাইট, তো আমরা ঘটনায় চলে যাই।
আচ্ছা আচ্ছা শিওর, আজকে যে ঘটনাটা বলবো এটা পুরান ঢাকার একটা ঘটনা এবং যেখানকার ঘটনা বলবো সেটার সাথে অনেকে স্পিরিটকে আপনার মনে করতে পারেন, অনেকে আপনার এই জিনিসটা বিশ্বাস করেন, আবার অনেকে এটাকে জিনও মনে করতে পারেন, সামথিং লাইক দ্যাট। তো ঘটনা চলে যাই, এটা হচ্ছে একটা বাড়ি ছিল ওখানে পুরন ঢাকায়, এখনো আছে বাড়িটা। তো ওই বাসায় আপনার ওই একটা ফ্যামিলি থাকতো আর কি। তো ফ্যামিলিটা হচ্ছে যে আপনার পুরন ঢাকার বাসাগুলো আপনি জানেন যে ঘরগুলো অনেক পুরনো এবং ছোটখাটো হয় রুমগুলো, তো এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল বাসার চারিপাশে আর কি, রুম মাঝখান দিয়ে ফাঁকা, উপর থেকে পুরো স্কাইলাইটের মতো দেখা যায় নিচে। তো এরকম একটা বাসায় এবং প্রত্যেকটা ফ্লোরেই বাথরুম একটা করে আছে, সেটা একদম কর্নারে।
ওকে,
তো ওদেরই তিনতলায় মানে একটা জয়েন্ট ফ্যামিলি আর কি, তিনতলায় ওদের এক বৃদ্ধ ই থাকতো আর কি, আত্মীয়, সেটা তাদের দাদা বলে ডাকতো তারা। তো ওনার কাজ ছিল উনি রাত্রে আটটার পর থেকেই মানে বয়স হলে মানুষের অনেকের ডিফারেন্ট টাইপস অফ মানে আপনার মানে আচরণ বা কাজ কারবার হয়, কাইন্ড অফ অ্যাটিচিউড চলে আসে। তো উনি ওই অনেকে আছেন এরকম করেন আর কি। তো উনি করত কি একটা ইজি চেয়ারের মতো ছিল, ওটা নিয়ে ওখানে বসে থাকতেন এবং আপনার ওই দোল খেতেন এবং সবার সাথে আপনার ওই মিসবিহেভ করতেন আর কি, কেউ ওইখান থেকে বাথরুমে যেতে গেলে বকা দিতেন এবং এটা ওইটা বলতেন আর কি। তো এনিওয়ে উনি বেশ ধরে আছেন এবং ওই ফ্লোরে যারা যায় বেশিরভাগ ওই ফ্লোরে আপনার মহিলারা যেত আর কি, মেয়েরা মেয়ে মানুষ যারা ছিল তারা ওখানে ওই বাথরুমটা ইউজ করত। তো একবার হয় কি ওই দাদাটা অসুস্থ হয়ে যায় বেশ, তো অসুস্থ হওয়ার পর উনার আচরণ আরো খারাপ হয়, বেশ বাজে ব্যবহার করে সবার সাথে এবং উনি আরো মানে আর কি মুডি হয়ে যায়। তো এরকম অবস্থায় থাকতে থাকতে একসময় ওনার ওই এজি চেয়ারটাই হয়ে যায় ওনার মানে ওইটা বসারই জায়গা এবং এরকম থাকতে থাকতে অসুস্থ হয় এবং একসময় উনি করে কি মারা যায়। মারা যাওয়ার পরে তো উনি রাতে যখন বসে থাকতো এখানে বেশ গভীর রাত পর্যন্ত থাকতো, তো অনেকে ওই জায়গাটা মানে আর কি মানে উনার বকা খাওয়ার জন্য মানে যত কম পারত আর কি যেত আর কি। তো যেটা হয় উনি মারা যাওয়ার পরে মানুষ একটা অস্বস্তি ফিল করা শুরু করে ওদের যাওয়ার সময়। প্রথম যেটা হয় যে বাসার যারা কাজের মেয়ে ওরা রাতের বেলা অনেকে বলে যে ওখানে দাদাকে বসে থাকতে দেখছি,
আচ্ছা
যে ওই চেয়ারের মধ্যে বসে আসেন। তো বাসার যারা নাকি মানে সিনিয়র ভদ্রমহিলা যারা আছে ওনারা বলেন যে না, ওনারা তুই কিভাবে দেখবি, উনি তো মারা গেছেন, উনি এখানে বসে থাকবেন কেমনি, তোর মনে ভয় আছে, তুই সবসময় দেখিস যে দেখতে উনি বসে আছে, তো
সেই জন্য
তুই তাই মনে করিস আর কি।
রাইট,
এই সেই তো। এনিওয়ে, কাজের মেয়ে ও মনে করেন যে ওই শুনে মানে একটু মানে আশ্বস্তি পায় আর কি, যে হতে পারে। তো একদিন যেটা হয়, ওদের বাসার আর কি ওদের এক খালা, মানে যে ঘটনা বলছে কাহিনীটা, সে ওদিক দিয়ে যাওয়ার সময় দেখে যে ওরকম আপনার সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরা মানে বসে আছেন ওই দাদা, এবং দেখে সে একটা চিৎকার করে ওঠে। চিৎকার করার পর বাসার মানুষজন আসে এবং যে দেখে যে ওই চেয়ারের মধ্যে ওই দাদার আসলে ওই যে পাঞ্জাবি লুঙ্গি নেড়ে রাখছে, এমনি রাখছে, মানে দ্যাট ওয়াজ কেপ্ট লাইক অনেকটা ওই যে শুকানোর জন্য কেউ রাখছে এরকম। তো তখন তো সবাই খুব হাসাহাসি শুরু করে যে এরকম একটা জিনিস দেখে ভয় পাইছে, এই সেই, বাট ওগুলো সরায় ফেলে। বাট পরবর্তী দিনে যেটা হয়, ওই জায়গায় আবার আরেকজন দেখে যে ওই দাদা
বসে আছে,
হ্যাঁ দাদা বসে আছে, এবং ওখানে আপনার ওই দোল চারটা নড়তেছে। তো ওইটা দেখে সে আসে, কিন্তু তার কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, এবং সে কি করে তখন আর রেস্টরুমে যায় না, সে ওদিক থেকে দূর থেকে দাদাকে দেখে চলে আসে, এবং পরবর্তী সেই দেখা শুরু করে জিনিসটা, ওই দাদাকে বসে থাকতে রেগুলার বেসিসে, সে রাতে বেরোলেই ওখানে দেখে যে ওই দাদা বসা ওখানে। তো ব্যাপারটা আসলে ঘটছিল কি, ওই বাসারই ওই ইয়াং ছেলে পেলে যারা শুনছে দাদার কাহিনীটা, তাদের মধ্যে একজন হচ্ছে কি আসলে ভয় দেখাত, ওই দাদা সেজে সেখানে বসে থাকতো ভয় দেখানোর জন্য,
মানে ব্যাপারটা একদম পুরোপুরি ফান ছিল।
তো যেটা হয়, ওই যে ভয় দেখাত, সে একদিন একটা জিনিস এক্সপিরিয়েন্স করে, মানে হঠাৎ করে মানুষ শুনে যে চিৎকার চেঁচামেচি, তো বাসার মানুষজন আসে ওখানে, মানে ভয় পায় পাচ্ছে, তারপর যায় যে দেখে ওই আপনার পাঞ্জাবি আর লুঙ্গি পরা ওই ওদের বাড়িরই মানে ওদের কাজিন, মানে বড় ফ্যামিলি, তো কাজিনদের মধ্যে একদিন চিৎকার করতেছে পাগলের মতো, কি কি বলতেছে, তোকে ধরে নিয়ে আসে বাসা, কি ব্যাপার। তো তখন তো কিছু বলে না, দেখে যে কি ব্যাপার, ও ওইখানে উঠছে কেন, এরকম চিৎকার করে কেন। তারপর দেখে যে ও অনেক কিছু বলা শুরু করছে, যে ফাইজলামি করিস এটা সেটা, মানে তার মুখ দিয়ে বিজাতীয় কথাবার্তা বেরোচ্ছে আর কি, মানে উদ্ভট কথাবার্তা। তো যাই হোক, তাকে এনে ঝাড়ানো হয়, হুজুর টুজুর দিয়েই হয়। তো তখন তার মুখ থেকে শোনা হয়, সে বলে যে আমি এখানে যেতাম আর কি, আমি দুষ্টমি করার জন্য, সবাই যেহেতু ভয় পায় দাদারে সেজন্য। তো একদিন যেটা হয়, ও এখানে যায় ওরকম আপনার ড্রেস করে, ওই দাদার মতো ড্রেস করে সে
ওখানে
যে বসে থাকে। তো ও নাকি হঠাৎ করে দেখে যে অন্ধকার, মানে ওখানে তো লাইট টাইট নেই এবং অন্ধকারই বসে থাকতো, হঠাৎ করে লাইট অন্ধকারের মধ্যে সে দেখে ওই বাথরুমের দরজার কাছ থেকে চলাফেরা করতেছে, মানে আচ্ছা মতো মুভ করতেছে। তো ও মনে করছে যে ওকে কেউ ফাঁকি দিয়ে বা কেউ বুঝে ফেলছে যে ও ওইটা
ওই কাজটা করে, ওকে ওখানে মজা নিতে
আসছে। সে কি করে, ওখান থেকে উঠে উঠে যে ওই ছায়ামূর্তির কাছে যায়, ছায়ামূর্তির কাছে যে সে হাত দিয়ে বসে, দিয়ে দেখে যে ঘুরে যে দেখে যে ও নাকি দেখে যে ওই দাদা যে ছিল তিনি খালি গায়ে তাকে আসে। তো ওর দিকে তাকায় নাকি একটা ধমক দেয়, আর ওর কিছু মনে নেই আর কি। তো ওই ছেলেটা মনে করেন যে তারপর থেকে অনেক অ্যাবনর্মাল ছিল, ওর অনেক চিকিৎসা টিকিৎসা হয়। তো ওই বাসাটায় নাকি বেশ অনেকদিন, মানে ওরা যে বলছে আমাকে কাহিনী, সে প্রায় ৬ মাস ধরে চলে আসছে ওখান থেকে, ৬-৭ মাস আগে। তো ওরা আসারও কিছুদিন আগ পর্যন্তই নাকি মানুষ ওই ফ্লোরে ওই জায়গাটা এড়ায় চলত, কারণ অনেকেই নাকি দেখে যে দাদার যে ঘরটা সেখানে নাকি অনেক রকম মানে শব্দ টব্দ পেত, এবং ওই ঘরটা এখনো তারা প্রিজার্ভ করে রাখছে মুরব্বীর ঘর হিসাবে আর কি।
এটার পেছনে কোনো রিজন আছে কি আসলে?
রিজন রাসেল ভাইয়ের আগে আমি একবার বলেছি, যেটা আমি মানে রিলিজিয়াসলি যেটা
আপনি বিলিভ করেন,
বিলিভ করি এবং অনেকেই বিলিভ করে, জিনিসটা হচ্ছে যে প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে যার নাম কারিন।
আচ্ছা,
সে প্রত্যেক মানুষের সাথেই থাকে এবং জন্মের সময় থেকেই থাকে। তার কাজ হচ্ছে মানুষকে মানে বাজে কাজে প্ররোচনা দেওয়া, যত রকম অশুভ কাজে প্ররোচনা দেওয়া। তো কেউ যদি খুব মানে পায়াস হয়, সে তার কর্মের মাধ্যমে ওই কারিনের থেকে সরে আসতে পারে।
তারকে বলেন দাদা কি পায়াস ছিলেন আসলে?
দাদা পায়াস ছিল।
আচ্ছা,
কিন্তু দেখেন দাদা কিন্তু কারো ক্ষতি করেননি, দাদার কারিনও হয়তো কাউ ক্ষতি করেনি। ওইটা আমার বিষয়, যেটা দাদার সাথে যে জিনটা ছিল কারিনটা ছিল সেটাই। কারিন যেটা করে সে মানুষকে দেখা দেয়, একজন আত্মহত্যা করছে সে কি করে ওই জিনিসটা আরেকজনকে দেখায়।
হ্যাঁ, আপনি অনেক সময় বলছিলেন যে আত্মার চাইতে এটা বেশি আপনার কাছে বেশি মানে লজিক্যাল মনে হয় যে এই জিনটাই হয়তো মানুষের সামনে বিভিন্ন সময় অ্যাপিয়ার করে, সে হয়তো মানুষের মানুষকে নিজের অস্তিত্ব।
ওটা বলাই আছে যে জিন আপনার সাথে কারিন একজন থাকেনি সবসময়, মানে একটা কারিন সবার সাথে আছে। এই মুহূর্তে যারা অন্ধকারে বসে ভূত ফিল্ম শুনছেন তাদের সবার সাথে একটা করে কারিন।
হ্যাঁ, আমি দেখো চিন্তা করে আপনি মানে ভাবেন, মানে যারা লাইট অফ করে শুনছেন তারা জিনকে নিয়ে লাইট,
আমাদের এই মানে আলো আধারি স্টুডিও এখানে কিন্তু আমাদের সাথে আপনারও কারিন আছে আমারও কারিন আছে।
হ্যাঁ, আমারটা মনে করতে চাই না, আমারটা দরকার নাই। হ্যাঁ সেটাই বাবু ভাই, আমরা নেক্সট ঘটনায় যাই। আচ্ছা, তারপরে বলেন। ওকে, হ্যাঁ
নেক্সট ঘটনা হচ্ছে, এটা কি একটা ছোট ঘটনা সেটা বলবো?
আমরা আসলে
বড় ঘটনা
না, আমরা আসলে নেক্সট ঘটনা যাই, মানে কি আমি আসলে এই প্রসঙ্গ পাল্টাতে যাচ্ছিলাম, আমরা নেক্সট ঘটনা শুনবো, তবে তার আগে আমাদের একটা বিরতিতে যেতে হবে, তবে তার আগে কিছু এসএমএস করে ফেলতে চাই। থ্যাংক ইউ সো মাচ, এটা বছরের প্রথম ঘটনা ছিল, বাবু ভাইয়ের কাছ থেকে শুনলাম আমরা, এবং আশা করছি হোপ ইউ এনজয়, এবং আমার কাছে মনে হয় যে এখন কিছু এসএমএস আমার পড়া উচিত, যে বিশাল আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং এই ঘটনাটা কাছে খুব অসম লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে মাশফিক এসএমএস করেছেন, থার্ড স্টোরি ইজ রিয়েলি নাইস, এবং তিনি বাট তিনি এটা তার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, ইটস আপ টু ইউ, আমি আসলে ইউনো আমি আসলে আপনাকে আসলে কোনোভাবেই বিশ্বাস করাতে চাইও না, আমি আপনারা জানেন সবাই যে কিভাবে এই প্রোগ্রামটা হয়, সো এই চয়েসটা এটা আপনাকে, আপনি মানে ডিসিশনটা আপনাকে নিতে হবে যে আপনি বিলিভ করবেন না না করবেন, ইটস আপ টু ইউ। আমাদের আকাশ এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে মজা লাগছে বাট তার কাছে এখনো ভয় লাগছে না, এই মানে আমি একটা এসএমএস করেছি এরকম বেশ কিছু এসএমএস আমি পেয়ে যাবো, মানে আমি এটা আমার মনে হয় তাই আর কি। হৃদয় আমাদের এসএমএস করেছেন মাইমন সিং থেকে তার বেস্ট ফ্রেন্ড স্বর্ণার বার্থডে। জি এস আদর আমাদের ধানমন্ডি 15 থেকে এসএমএস করেছেন, তার এক্সাম এবং তাই জন্য তিনি মাত্র জয়েন করলেন, এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন সবাইকে। আমাদেরকে জিহাম এসএমএস করেছেন, আমাদেরকে কায়েস এসএমএস করেছেন নিরালা খুলনা থেকে, এবং আমাদেরকে বলছেন যে ভয় পেয়ে কি কাপাকাপি করব না শুনতে থাকবো, দুটোই একসাথে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আমাদেরকে, এবং কাপাকাপির সাথে মানে শোনা শুনতে শুনতে কাপাকাপি এটা আপনার কোনো ঝামেলা হবে না, ভালোই লাগবে কিন্তু কেঁপে কেঁপে শোনা। বাহ, আমাদেরকে আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও রুমান সিলেট থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তার সাথে ট্রু একটা ঘটনা ঘটেছে, সেটা তিনি শেয়ার করতে চান। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আরও একবার আপনাদের বলে দিই, bhootfm@radio50.fm, একসাথে টাইপ করুন bhootfm@radioforti.fm। আকাশ এবং সাদিয়া মিরপুর থেকে এসএমএস করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, প্রশ্ন করেছেন কেন এসএমএস পড়া হয় না, এসএমএস কিন্তু পড়ে ফেলেছি। প্রীতি লিখেছেন তারা চারজন মিলে ভূত এফএম শুনছেন, লিপি আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন নাইস, আমাদেরকে সুমন মংলা থেকে লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, আমাদেরকে জাওয়াদ এবং আরাফ এসএমএস করেছেন রাজশাহী থেকে, থার্ড স্টোরিটা জোস ছিল ভাইয়া, এবং আমাদেরকে আকাশ এবং সাদিয়া মিরপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাহাত যশোর থেকে, এছাড়াও শরাফ আমাদের এসএমএস করেছেন, তানজিল এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন বাবু এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কবির জিঞ্জিরা থেকে, নাজমুল আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস, লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/bhootfm.russell অথবা www.facebook.com/radio.forty। ছোট একটা বিরতিতে যাব, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আমি জুমানা, সেকেন্ড ইয়ার বিবিএ স্টুডেন্ট, কোয়েতে থাকি, আর আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার আম্মুর সাথে ঘটে অগস্ট মাসে যখন আমরা বাংলাদেশে ভেকেশনে যাই। আর এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমার গ্রামের নাম হল কান্দা খানেপুর দোহার থানায় অবস্থিত। তো ঘটনাটা এইভাবে শুরু হয়, একদিন আমার আম্মু আমাকে বলে কি তুমি সন্ধ্যার পর কিংবা রাত্রে একা কিচেনে যাবা না। তো আমি জিজ্ঞেস করি কেন, তো আম্মু বলে কি বাস জানা না, তো আমি আর ব্যাপারটা কি আমি সিরিয়াস নিলাম, আমি একটু লাইটলি নিছি। তো তারপর রাত্রে আমাকে আম্মু বলে ঘটনাটা খুলে বলে, ঘটনাটা শুরু হয় এইভাবে, এর আগের রাত্রে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল, তো আমার আম্মু তাদের জন্য চা বানাইছে, আর আমরা তখন উপরে ছিলাম, আমি আর আমার ছোট ভাই, আর আমাদের বিল্ডিংটা হলো টু ফ্লোর বিল্ডিং, তো আমি সেকেন্ড ফ্লোর, আমি আর আমার ভাই সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর আমার আম্মু নিচে কাজ করতেছিল। তো গেস্ট যাওয়ার পর সে কাপসগুলো নিয়ে গেছে ধোবার জন্য। তো হয়েছে কি, এখন আপনারা সবাই জানেন কি গ্রামের ইলেকট্রিসিটি প্রবলেমটা অনেক বেশি, তো আমরা সবসময় হাতে চার্জার লাইট রাখতাম, তো আমার আম্মু কি করছে এখন সে একা যাবে, তো সেও একটা চার্জার লাইট হাতে করে নিয়ে গেছে, আর তখন সে কাপসগুলো ধুতেছে, আর আরেকটা কথা বলে দিই, আমাদের গ্রামের এরিয়াতে পাম্প, হ্যান্ড পাম্প ইউজ করা হয় আর কি, তাকে গ্রামে বাসতে বলে চাপকল, চাপকল বলা হয়। তো আমার আম্মু কি করছে এখন, সে দুই হাতে তো এক হাতে লাইট ধরতে পারবে না, তো সে আবার আমাদের কিচেনের ভিতরে যে কলটা আছে, চাপকলটা আছে, এটার অপোজিটে একটা বড় জানালা আছে, আয়রন গ্রিলের, আয়রন গ্রিল আছে পিছনে জানালা আর কি, জানালা ওটার মধ্যে আয়রন গ্রিল আছে, তো আর জানালাটা অনেক বড়। তো আম্মু কি করছে, লাইটটা একটু জানালার পাশে রাখছে আর কি, ওয়ালের সাথে সাপোর্টের জন্য নিচে রাখছে, আর সে তখন কাজ করতেছে আর লাইটটা অন করে রাখছে। তো হয়েছে কি, এখন আম্মুর কাজ শেষ হয়ে গেছে, সব কাজগুলো ক্লিন করে এখন সে লাইটটা যখন নিতে গেছে, তখন তার মাথাটা একটু নিচু করে যখন লাইটটা হাত আগে বাড়িয়ে লাইটটা নিতে গেছে, তখন কি হয়েছে কি, সে এক্সপেক্টই করতে পারবে না এরকম হতে পারে তার সাথে, একটা মহিলা, একটা অনেক বুড়ো মহিলার ভয়েসে একটা মহিলা অনেক জোরে চিল্লাইছে, আর চিল্লানোটা এত ভয়ঙ্কর ছিল আর কি, যেরকম হরর মুভিসে চিল্লায় মহিলার কিছু লাইক স্পেশাল এফেক্ট ভয়েস দেয় সেরকম, সেরকম তার আওয়াজটা এত ভারী আর এত বুড়ো টাইপ। আর তারপর আমার আম্মু এত ভয় পাইছে, এত ভয় পাইছে বলার মতো না, আমার আম্মু শুধু লাইটটা নিয়ে সে উপরেও তাকিয়ে, তার মাথাটা উপরেও করে নেয় আমার আম্মু, এত ভয় পাইছে, আর ওখান থেকে দৌড় দিয়ে রুমে তাড়াতাড়ি এসে পড়ছে। আর আমার আম্মু এই কথাটা বলছে কি, তার এরকম ফিল হয়েছে কি, সেই মহিলাটা তাকে ধরতে আসছে, তাকে নিতে আসছে, আর সেই মহিলাটা এত রাগ ছিল, এত জোরে চিল্লাইছে, আর গ্রিল গুলো, আয়রন গ্রিল গুলো যেটা, ওটা ধরে অনেক জোরে ঝাঁকি মারছে, অনেক জোরে কি, সে ওটা ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করতেছে। তো তারপর আমার আম্মু সেই রাত্রে এত ভয় পায়, সে কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি আমাদের সাথে না, কারণ সে মনে করছে যদি বলে তাহলে আমরাও ভয় পাবো, তো কারোর সাথে বলেনি। তো নেক্সট ডে যখন আমাকে এই ঘটনাটা বলছে, তো আমার আব্বু যখন ওই গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করছে কি এরকম কি কিছু আছে নাকি, তো গ্রামের লোকরা বলে কি হ্যাঁ, এখানে তারাও ওই মহিলাটাকে দেখছে, অনেকজন দেখছে, আর যে এরিয়াতে আমরা যে এরিয়াতে আমাদের কিচেনটা কনস্ট্রাক্ট করছি ওই এরিয়াতে তারা বেশিরভাগই ওই মহিলাকে দেখতো, আর সে মহিলাকে ডিসক্রাইব করছে কি, সে সাদা শাড়ি পরা ছিল, আর সে অনেক বুড়ো, অনেক বুড়ো, তার ফেস ফুল রিঙ্কল আর কি, তার ফেস দেখা যায় না, বাট অনেকজন যারা দেখছে তারা বলছে কি সে অনেক বুড়ো, তো ভয়েসটা অনেক ভারী বুড়ো মানুষদের মতন। তো তারপর অনেকজনের সাথে এইসব ঘটনা ঘটেছে সেই মহিলাটাকে নিয়ে, তো তার নাম তারা রাখছে সাদা বই। তো আপনার যদি কেউ যান ওখানে, তো আপনার যদি জিজ্ঞেস করেন সাদা বই স্টোরি, আপনার অনেক স্টোরি শুনতে পারবেন। তো এই ছিল আমার ঘটনা, আই হোপ আপনাদের সবাদের কাছে আমার ঘটনাটা ভালো লাগছে, আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আরো আমার ইন্টারেস্টিং স্টোরিজ গুলো আমি শেয়ার করতে চাবো। আর টিল দেন টেক কেয়ার, আসাদ ভাই অ্যান্ড ভূত এফএম মেম্বার্স, আল্লাহ হাফেজ।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন।
ওয়েলকাম ব্যাক, এবং আমাদের নতুন বছরের ফার্স্ট মিস্টেক, আমরা একটা হয়তো পুরনো একটা ফাইল মনে হয় বাজিয়ে দিচ্ছি আমরা ভুল করে, যারা শোনেননি তাদের জন্য অনেক ভালো, বাট এটা আসলে মানে আমাদের ভুল। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, তবে তার আগে কিছু এসএমএস না পড়লে নয়, আলিফ আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন বিজয়, আমাদের এসএমএস করেছেন সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে, শাহেদ জামিল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ক্যাপ্টেন টাঙ্গাইল থেকে, এছাড়াও নিলয় আমাদের এসএমএস করেছেন ইলিয়াস, এছাড়াও স্বপন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মেহেদি, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা মৌমি ইসলাম জ্যাকলিন যশোর থেকে, প্রিয়া আমাদের উত্তরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও সাইফুল আমাদেরকে স্বাধীন এসএমএস করেছেন আমাদেরকে, মিমি এসএমএস করেছেন মারুফ সিলেট থেকে, এছাড়াও রুবেল সিরাজগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, জিহাদ আমাদের সাতক্ষীরা থেকে এসএমএস করেছেন, শরীফুল আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আমি আরো ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে এখানে কমেন্ট করছেন, আমি বলে দিই এসএমএস করার নিয়মটা, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি FORTA ফুর্তি, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, সুবিধা অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা এছাড়াও আরো কিছু ঘটনা দেখতে পাচ্ছি না, আমরা আরো কিছু কমেন্ট দেখতে পাচ্ছি ফেসবুকে। আজিজুর রহমান সাগর যশোর থেকে তিনি কমেন্ট করছেন ফেসবুকে আমার পেজটাতে, এবং তিনি বলছেন যে তার কাছে ভালো লাগছে, এখনো পর্যন্ত ভয় যদিও পাননি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লাস্ট স্টোরিটা নাইস ছিল, লিখেছেন সোহেল খান এখানেই ফেসবুকে। স্মার্ট রেহান আমাদের লিখেছেন যে, এছাড়াও আমাদেরকে নাহিদ নান্নু আমাদেরকে এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, এবং তিনি আমাদের এখানে রনক লিখেছেন আমাদেরকে, লিখেছেন ইদান, এছাড়াও আমাদেরকে সিদ্দিক সাগর লিখেছেন নাইস স্টোরি, শান্ত সহ আরো অনেকে এখানে কমেন্ট করছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.40/facebook.com/bhootfm.russell। আবারও ফিরে আসবো কমেন্ট নিয়ে, তবে তার আগে আমরা চলে যাবো একটা ঘটনায়, এবং আপনারা আপনাদের ভয় পাওয়ার মতো একটা ঘটনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছে দিনার এবং পুরান ঢাকার, এই ঘটনা কি পুরান ঢাকা না, পুরান ঢাকা না, ঢাকার বাইরের একটা ঘটনা, রাইট? আমরা সেই ঘটনাটা একটু শুনি।
আসসালামু আলাইকুম লিসেনার্স, রাসেল ভাই আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে সাকিম ভাই। তো ঘটনাটি তার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোরচাঁদপুর থানার কোন একটি গ্রামে।
ওকে,
তো ঘটনাটি ঘটেছে 1997 কি 98 থেকে। তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, তো ওনার বাবা ওই কোরচাঁদপুর থানায় মানে কোন একটি গ্রামে উনি জায়গা কিনে বাসা তৈরি করেন। তো বাসা তৈরি করার পর তারা সপরিবারে সেখানে থাকা শুরু করেন। তো বাসার বর্ণনাটা আমি একটু দিই, যে বাসার দুই পাশে ছিল ধানি জমি ছিল, এবং বাসার পশ্চিম পাশে ছিল একটি গ্রাম্য কবরস্থান মোটামুটি মাঝারি সাইজের, আর আশেপাশে লোকজন বলতে গেলে দুই একটা পরিবার ছাড়া আর তাদের বাড়ির আশেপাশে কেউ ছিল না। তো যখন থেকে তারা সে বাসা থাকা শুরু করার পর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল প্রবলেম ফেস করতে থাকে, কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটতে থাকে। তো প্রথম দিকে কিছু ঘটনা ঘটে এরকম, যে সাকিম ভাই ফ্রেন্ডে জামু ছিল, তো উনি রান্নাঘরে ওনার জিনিসপত্র মানে যে জিনিসপত্রগুলো উনি যেখানে রাখতেন, তো উনি পরবর্তীতে সেখানে এসে দেখতেন যে ওই জিনিসপত্রগুলো ওইখানটা নেই। তো অনেক সময় গ্রামের বাসা দেখা দেয় যে আপনার ওই রান্নাঘরের মধ্যে ওই রশি দিয়ে তৈরি করে একটা জিনিস উপরে ঝুলানো থাকে, সেখানে মানে জার টাইপের কিছু রাখা হয়, তো যেটা মানে বিড়াল টিড়া যাতে কোনো কিছু নাগাল থেকে বাইরে রাখার জন্য। তো উনি অনেক সময় এসে দেখছেন যে সেখান থেকে জিনিস পরে নিচে ভেঙে আছে, যেটা মানুষ ছাড়া কারোর পক্ষে করা সম্ভব না। তো এরকম কিছু প্রবলেম শুরু হয়। তো আরেকটা জিনিস যেটা শুরু হয়, যে রাতের বেলা ওনারা যখন ঘুমাচ্ছেন, তো ঘুমের মধ্যে ওনারা ওনাদের পরিচিত মানুষজনদের গলায় ওনাদেরকে নক করছেন, ডাকছেন, এরকম শব্দ শুনতে পান। তো প্রথম প্রথম যখন ওনারা এই ডাক শুনতে পান, তখন ওনারা রুম থেকে বেরোন। তো বের হওয়ার পর দেখলেন যে না, বাসার আশেপাশে কেউ নেই। তো এমন কিছু পরিচিত মানুষের ভয়েস তারা শুনত, যাদের বাসা তাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর, এবং তাদের পক্ষে এত রাতে এসে তাদেরকে ডেকে চলে যাওয়া না সম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো এরকম একদিন ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু উনি রাতের বেলা টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো গ্রামের টয়লেটগুলো আমরা বেসিক্যালি জানি যে বাসা থেকে মোটামুটি একটু দূরেই থাকে। তো উনি টয়লেটে যাওয়ার সময় লক্ষ্য করলেন যে ওনাদের যে রান্নাঘরটা ছিল সেটা ছিল এই কবরস্থানের পাশ ঘেঁষে ছিল পশ্চিম দিকটায়। তো উনি দেখলেন যে সেই রান্নাঘরের পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে, মানে একটু লম্বা দেখতে, এবং তারা দুজন সাদা জুব্বা পরিহিত। তো উনি ভাবলেন যে হয়তোবা কবরস্থানে কোনো লোক টোক মারা গেছে, কোনো লাশের সাথে আসছে হয়তোবা তারা। তো উনি ওয়াশরুম থেকে যখন বের হন, তো বেরোর পর কিন্তু তিনি সেখানে কাউকে দেখলেন না। তো আমি বলে রাখি যে উনি দেখতে পাননি, কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি কেউ চলে যায় হেঁটে তাদের কিন্তু দেখতে পাওয়ার কথা, কারণ গ্রামে অনেক দূর পর্যন্ত চলে গেলেও মানে দেখা যায় যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো উনি দেখলেন যে সেখানটা কেউ নেই। তো উনি রুমে চলে আসলেন, একজন উনি এসে শুয়ে পড়েন। তো পরের দিন রাতে উনি টিউবওয়েল থেকে পানি আনার জন্য যখন যান রুম থেকে বের হন, এবং বেরোর পর উনি ওই সেম দুজন মানুষকে ওই একই জায়গায় দেখেন, এবং উনি যেটা বুঝতে পারেন যে তারা মনে হয় মানে কথা বলছে নিজেদের মধ্যে, কনভারসেশন হচ্ছে। তো উনি জাস্ট রুমের ভিতরে চলে এসে ওনার হাজব্যান্ডকে বলেন যে উনি ভাবেন যে হয়তো ডাকাত বা চোর জাতীয় কিছু মানে এই টাইপের কিছু লোক হতে পারে। তো ওনার হাজব্যান্ডকে বলার পর ওনার হাজব্যান্ড টর্চ নিয়ে বের হন। তো টর্চ নিয়ে বেরোর পর তারা মানে পুরো কবরস্থানে আশেপাশে সব জায়গায় টর্চ মেলেন, কিন্তু মানে কাউকে সেখানে দেখলেন না। তো যাই হোক, ওনারা এটাকেও স্বাভাবিকভাবে নেয়। তো একদিন যেটা ঘটে, যে ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু উনি রান্নাঘরে কাজ করতেছিলেন। তো উনি রান্নাঘরে মাছ কুটতেছিলেন। তো মাছের যে ময়লাগুলো ছিল, তো মানে গ্রাম দেশে যেটা হয় যে রান্নাঘরের পাশেই যে রান্নাঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো সেখানে ফেলা হয়। তো উনি সেখানে ফেলে দিয়ে এসে তরকারি কাটা শুরু করেন। তো এই সময় যেটা ফিল করলেন যে কোনো একটা জিনিস তাকে জাপটে ধরেছে, এবং মনে হচ্ছে যে তাকে মাটির সাথে মিশে ফেলবে, এমনভাবে চেপে ধরছে তাকে মাটির সাথে। তো তার ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুম থেকে তার শাশুড়ি বের হয়ে আসেন। তো বেরো এসে উনি যেটা দেখেন, উনি অচেতন অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, এবং তার মুখ দিয়ে মানে ফোম টাইপের লিকুইড বেরোচ্ছে। তো তাকে রুমের ভিতরে নিয়ে আসা হয়। তো রুমের ভিতরে নিয়ে আসার পর তাকে এক হুজুর দেখানো হয়। তো হুজুর দেখে তাকে তাবিজ দেওয়া হয় তার হাতে। তো তারপর থেকে তাদের বাসায় প্রবলেমগুলো বেড়ে গেল, মানে খুব মানে অনেক বেশি আকারে শুরু হলো প্রবলেম ফেস করা। যে অনেক সময় এমন হচ্ছে যে আশেপাশের বাসায় সব স্বাভাবিক, বাট কিন্তু তাদের বাসায় মনে হচ্ছে যে খুব বড় টর্নেডো বা ঝড় জাতীয় কোনো কিছু তাদের বাসার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং সকালবেলা যখন ওনারা দেখতেছেন যে ওনাদের বাসার অনেক গাছ উপড়ে গেছে, উপড়ে পড়ে আছে, বাট আশেপাশের বাসার বাড়িঘর কিন্তু সব স্বাভাবিক। তো এর মাঝখানে ওনাদের সাথে একটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাড়িঘর করা হচ্ছিল না। তো ওনাদের বাসায় রাতের বেলা মনে হচ্ছে যে মানে ইটের যে টুকরো করলে যে সুরকি যেটা হয় বিল্ডিং এ আমরা যেটা ইউজ করি, তো এরকম সুরকি দিয়ে প্রায় 2-3 ইঞ্চির মতো একটা মানে আস্তর পড়ে গেছে ওনাদের উঠানে, এত পরিমাণে সুরকি পড়ছে। ওনাদের টিন টুন একার সব নষ্ট হয়ে গেছে চালটান। তো এখানে সুরকি আসার কথাই না, যেহেতু আশেপাশে কোনো বাড়িঘরও করা হচ্ছে না যে কেউ এনে এগুলো মারবে। তো যাই হোক, এর মাঝখানে আর একটা যেটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশেও কিছু লোকজন যেটা দেখে যে ওনাদের বাসার মধ্যে দুইটা লাইটের সোর্স মানে কোথার থেকে আসছে, এসে ঘুরঘুর করতেছে তাদের বাসার মধ্যে এবং হঠাৎ আবার সেগুলো গায়েব হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম চলাকালীন সময় তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল উনি যেটা ফেস করে, উনি একদিন উনার রুমে শুয়েছিলেন। তো উনি রুমে শুয়ে থেকে উনি জানালা দিয়ে দেখলেন যে উনাদের পাড়ারই একটা ছেলে উনাদের বাসার যে রান্নাঘরটা ছিল ওই পাশ দিয়ে জাস্ট ওই কবরস্থানটার দিকে নেমে যাচ্ছে।
আচ্ছা,
ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে নেমে যাচ্ছে। তো উনি দেখে রুম থেকে ডাক দেয় জানলা দিয়ে। তো উনি দেখে যে সেই ছেলেটা কোনো রেসপন্স করছে না। তখন উনি রুম থেকে বের হয়ে তার পিছে পিছে হাঁটা দেয়। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ছেলেটা কবরস্থানের ভিতরে দিকে ঢুকে যাচ্ছে। তো উনিও তার পিছিয়ে পিছিয়ে চলে যায় ছেলেটার পিছনে। তো উনি নাম ধরে ডাকতে থাকে। তো এই সময় উনি যেটা দেখেন যে ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে অস্বাভাবিকভাবে। তো এটা দেখার পর ওনার আর কোনো কিছু মনে নেই। যখন সকালবেলা ওনাকে রুমে খুঁজে না পেয়ে মানে রুমে রিচ করতে না পেরে সবাই খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই কবরস্থানের পাশে খেতে কাজ করা এক লোক তাকে সেখান থেকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর যখন তাদের বাসায় এই প্রবলেমগুলো চলছিল, তো সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে বাবা ছিল উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওনার নানু বাসা পাঠিয়ে দেয়। নানু বাসা ওইখান থেকে একটু দূরে ছিল। তো নানু বাসা যাওয়ার পর ওনার বাবা একাই থাকতেন এই বাসায় এবং উনি একাই জিনিসগুলো ফেস করতেন এবং মানে তখন কিন্তু আশেপাশে সবাই জানে তাদের বাসার কাহিনীগুলো। তো এর মাঝখানে যেটা ঘটে যে ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের নানু উনি কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। উনি একদিন রাতে যেটা স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলতেছে যে তাদের বাসায় আগামীকাল একজন মুরব্বী আসবে বুজুর্গ, যাকে এই প্রবলেমগুলো খুলে বললে তাদের এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে।
এটা স্বপ্নের মধ্যে উনি দেখেছেন,
এটা ওনার নানি দেখেছেন।
আচ্ছা,
তো উনি স্বপ্ন দেখার পর উনি সকালবেলা বাসার সবাইকে বলেন যদি বাসায় কোনো ওঝা ফকির এই টাইপের কেউ আসে বুজুর্গ, তাদেরকে তাকে যেন বসতে দেওয়া হয়, ভালো ব্যবহার করা হয়। তো সকাল চলে যায় দুপুর, দুপুর চলে যায় বিকেল। তো ঠিক আসরের নামাজ পর ঠিক মাগরিবের আগে একজন ভদ্রলোক আসে তাদের বাসায় এবং ওই ভদ্রলোককে তারা এর আগে কোনোদিনও তাদের গ্রামে দেখেনি। তো গ্রামে
সে বাইরের ওই গ্রামের কেউ না,
এটা আসলে কিন্তু চিনতে পারার কথা কিন্তু একই গ্রামের হলেন। তো উনি আসার পর ওনারা আর কোনো কোয়েশ্চেন করেন, তাকে ওই প্রবলেমগুলো খুলে বলেন।
আচ্ছা,
তো প্রবলেমগুলো খুলে বলার পর ওই বুজুর্গ যিনি ছিলেন ভদ্রলোকটা, তো উনি আসলে উনি মানুষ ছিল কিনা সেটাও তো কিন্তু তার কেউ জানে না। তো তাকে বলার পর উনি বলে যে যে জায়গায় ঘটনা ঘটছে উনি সেখানটা যাবে। তো তাকে ওই তাকে সাকিম ভাইয়ের ফ্রেন্ডের বাসায় নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর উনি উনার মতো করে কিছু কাজ করে রুমের মধ্যে। তো কাজ করার পর উনি সাকিম ভাইয়ের ফ্রেন্ডের বাবাকে যেটা বলেন যে ওনাদের বাসাটা যেখানটা করা হয়েছে ওনাদের অর্ধেক বাসার অর্ধেক রান্নাঘর প্লাস আরেকটা রুম এই দুইটাই কবরস্থানের জায়গার মধ্যে করা হয়েছে, ওনারা এটা জানতেন না ব্যাপারটা।
আচ্ছা,
এবং এইখানটায় দুটো জিন থাকতেন অনেক বছর ধরে এবং তারা বাসা তৈরি করার পর তাদের সেই জিনদের থাকতে সমস্যা হচ্ছিল জায়গাটায় এবং জিনরা চাচ্ছে যাতে তাদেরকে ভয় দেখে যাতে এখান থেকে তারা চলে যায় ভয় দেখানোর পরে। তো সাকিম ভাইয়ের ফ্রেন্ডের বাবা যেটা বলে যে উনিও গরিব মানুষ, ওনার পক্ষে এত কষ্ট করে বাড়ি করার পর এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তখন ওই বুজুর্গ যেটা ওই জিনদের সাথে কথা বলেন কনভারসেশনে, তো জিনরা তাকে যেটা বলে সলিউশন দেয় যে বাসার অর্ধেকটা জায়গা যাতে তাদের জন্য ছেড়ে দেয়,
মানে বাসায় মানুষ এবং জিন একসঙ্গে থাকবে,
একসঙ্গে থাকবেন।
আচ্ছা,
এবং ওনারা মানে আর কোনো ওয়ে ছিল না, ওনারা রান্নাঘর এবং আরেকটা রুম ছেড়ে দেন এবং কিছু রুলস দিয়ে যান, কিছু টাইম টেবিল বলে দেয়। এবং ওনাদের একটা শর্ত ছিল যে ওইখানটা কিছু গাছ লাগিয়ে দিবে আর যাতে কেউ যাতে ওখানে কোনো ময়লা আবর্জনা
না ফেলতে পারে।
হ্যাঁ, এবং ওই বুজুর্গ যেটা বলেন যে দুটো জিন আছে তারা খুবই নামাজি, তারা মানে খুব ভালো জিন,
সুতরাং ডিস্টার্ব করা যাবে না,
ওদের ডিস্টার্ব করা যাবে না
এবং অপরিষ্কার রাখা যাবে না, সবচেয়ে বড় কথা।
এবং ওনারা কিন্তু এখনো সেই বাসায় থাকছেন এবং
খুবই অদ্ভুত ব্যাপার যে মানুষ এবং জিন তারা দুজন মিলে,
এটা রাসেল ভাই কোটচাঁদপুর থানার যে কাউকে বললে এই বাসা চিনবে, এই বাসাটা
এবং এই বাসায় তার মানে একদম সর্বজন স্বীকৃত যে এই বাসায় শুধু মানুষই বাস করে না, এই বাসায় জিনও বাস করে এবং একসাথে, এবং তাদের ভয় পেলেও সেটা মেনে নিয়েই
তারা এটা মেনে নিয়েছেন, এবং আশেপাশে বসার লোকজনও কিন্তু মানে ইউজ টু হয়ে গেছে ব্যাপারটার সাথে।
আমি জানি না যে আপনারা আসলে এই ঘটনাটা শুনে কতটা ভয় পেলেন বা কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কোনোদিন এইরকম একটা চয়েস আপনাদের দেওয়া হয় যে হয় এই জায়গাটা ছেড়ে দিতে হবে অথবা একসাথে বসবাস করতে হবে, আমার মনে হয় বেশিরভাগ মানুষই খুব বিপদে না পড়লে কেউই আসলে রাজি হবে না যে আমি যখন জানবো যে আমার এই বাসায় আমার সাথেও মানে আমি ছাড়াও অন্য একটা জাতি বাস করবে যেটা কিনা জিন জাতি আমরা বলছি, সেই মানে এটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমরা একটু রিভিউ করি আমাদের আজকের যে ঘটনাগুলো ঘটলো। আসলে সত্যি কথা বলতে কি যে এই যে একটু আগে বাবু ভাই বলছিলেন যে আপনার সঙ্গে একটা জিন আছে এবং এটা নিয়ে এটা কোনো সময় আমরা কিন্তু মাথার ভিতরে আসতে হলেই না, এটা নিয়ে চিন্তা করলে কিন্তু আসলে মানে আমি যদি একটু মনোযোগ দেই বা এটা নিয়ে একটু ভাবি ডেফিনেটলি অনেক ভয় লাগবে। আমি যদি হঠাৎ করেই মনে করি যে হ্যাঁ আমার বাসার আমার বাসায় আমি ঘুম ভেঙে উঠবো এবং আমাকে কেউ একজন ডাকবে যাকে কিনা আমি আত্মীয় মনে করে হাত বাড়িয়ে দেখব যে এটা আসলে আমার আত্মীয় বা কিছু না, এটা একটা মানে একটা মুখের অবয়ব যেটার উপরে আমি হাত বুলিয়ে ফেলেছি, মানে আমি যে কি আমি স্পর্শ করে ফেলেছি জিনিসটা, কিন্তু এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। আমি যদি হঠাৎ করেই দেখি যে আমার চোখে পড়ে কিছু মানুষকে, এমন কিছু মানুষ যারা শূন্যে ভেসে থাকা মানুষ, সেই মানুষগুলো কাফনের কাপড় পরাচ্ছে এবং কবরে নিয়ে যাবার জন্য প্রস্তুত করছে এবং তারা দুটো কবরও খুঁড়েছে, আমার চোখে যদি এরকম ধরনের কোনো ঘটনা পড়ে যায় আমি জানি না যে আমি আসলে কতটুকু স্বাভাবিক থাকবো তার পরের দিন থেকে। তো এই ব্যাপারগুলো একটু গভীরভাবে চিন্তা করলে আসলেই বুক শিউরে মানে শরীর শিউরে ওঠে, বুক কেঁপে ওঠে। আমার মনে হয় যে আপনারা মানে যদি আসলেই মজা পেতে চান তাহলে যে ঘটনাগুলো এখানে বলা হয়, ঘটনাগুলো শেষ হয়ে যাওয়ার পরে বাসায় ভূতাতাম যখন থাকবে না, শেষ হবার পরে ঘুমানোর আগে যদি একটু চিন্তা করেন দেখবেন ভয় পাবেন। যারা ভয় পেতে ভালোবাসেন স্পেশালি তাদেরকেই বলছে আর কি। আচ্ছা আমি আরেকটা ঘটনা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। এই ঘটনাটিও পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার যিনি এখানে উপস্থিত হতে পারেননি, তিনি ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে। আমি ঘটনাটি পড়ছি, লিখেছেন আমার ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি কারণ আমি অনেক দূরে বাস করি। আমি আজাদ লিখছি রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকা থেকে এবং আমাকে আপনি আজকে আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার বন্ধু শেপু তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঘটনাটি প্রায় এক বছর আগের। ঘটনাটি ঘটে আমার বন্ধুর নিজের বাসায়। এটা বাসাটার একটু বিবরণ দেই। বাসাটি রাজশাহী মহানগরীর রাজার হাতা এলাকার অনেক পুরনো একটা ভবন এবং ভবনটি 100 বছর আগের তৈরি এবং ভবনটি দুই তলায় থাকত শেপুর বাবা মা ভাই ও বোন, আর নিচের তলায় শেপু একা এবং নিচ তলায় দুইটা রুম ছিল। একটি রুম ছাত্রদের মেস হিসেবে ব্যবহার করা হতো এবং অন্য এবং আবার অনেক সময় ছাত্র চলে গেলে রুমটি ফাঁকাই থাকত। এই রুমের পাশেই ছিল বাথরুম এবং বাথরুমের ওপর দিয়ে চলে গেছে সিঁড়ি। যাই হোক আমি চলে যাই ঘটনায়। এবং তার একটা বাজে অভ্যাস ছিল যে রাত জেগে কম্পিউটারে গান শোনায় এবং সে প্রতিদিনের মতোই গান শুনছিল। হঠাৎ তার কানে একটা শব্দ আসে, তখন রাত 1টা বা 1:30 হবে। শব্দটি শুনে সে গানটা বন্ধ করে দেয়। তারপর সে তার দরজা খুলে পাশের ঘর চেক করে, সে দেখে সেখানে কেউ নেই। তারপর সে ভাবে মেইন গেট তো বন্ধ, তাহলে শব্দ কোথা থেকে আসছে। তারপর সে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে যায়। আপনি যে ঘটনাটা আমি বলছি প্লিজ যারা শুনবেন তারা নিজের ঘর এবং নিজের চারপাশ একটু ইমাজিন করুন এবং আপনার বাসায় যদি ঘটনাটা ঘটে তাহলে কেমন হতো, সাজিয়ে নিন এই রান্নাঘরটি আপনার, সাজিয়ে নিন এই করিডোরটি আপনার, সাজিয়ে নিন এই ঘরটি আপনার। যাই হোক তারপর সে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘরে ঢুকে যায়। ঘরে ঢোকার পরে সে আবার শব্দটা পাচ্ছে। শব্দটা এমন যে কেউ যেন সিঁড়ি বেয়ে ওঠানামা করছে এবং আসবাবপত্র জোরে জোরে নাড়াচাড়া করছে। সে বুঝতে পারে শব্দটি দুই তলা বা ছাদ থেকে আসছে। তখন সে দরজা খুলে সিঁড়ি দিয়ে দোতলায় যায় এবং তখনও পর্যন্ত শব্দটি সে পাচ্ছে। তারপর সে তাড়াতাড়ি তার বাবা মার ঘরের দরজার দিকে যায় এবং দুই একবার বাবা মার ঘরের দরজা মানে কড়া নাড়তে শব্দটি বন্ধ হয়ে যায়। তারপর সে আবার বাবা মাকে ডাকে কিন্তু তার বাবা মা কোনো সাড়া দেন না। সে একটু ভয়ে ভয়ে নিচে নেমে তার ঘরের দরজা লাগাতেই শব্দটি আবারও শুরু হয়। এবার শব্দটি হচ্ছে অনেক জোরে, সে বুঝতে পারছে শব্দটি ছাদ থেকে আসছে। এবার সে সাহস করে নিচতলা থেকে দুই তলায় ওঠে। তিনতলার সিঁড়িতে উঠতেই শব্দটি বন্ধ হয়ে যায়। বলে রাখি তিনতলার ওই ছাদে একটা পরিত্যক্ত রুম আছে যেটা তাদের কখনোই কোনো কাজে লাগে না এবং সে সিঁড়ি বেয়ে ছাদের ওই দরজা খোলে। তখন তার কাছে সে দরজার চাবি আর মোবাইলের টর্চ ছিল। তারপর সে রীতিমতো ছাদে চলে যায় এবং কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তখন সে অনেক ভয় পায়, কিন্তু সে অনেক সাহস করে তাদের ছাদের ওই রুমটা চেক করে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। তখন প্রায় রাত দুইটা। তারপর সে তিনতলায় ওই দরজা লাগিয়ে সিঁড়ি দিয়ে দুইতলায় নামে, দুইতলা থেকে নিচতলায় নামছে। হঠাৎ নিচতলার বাথরুমের ওখানে কোন একটা শব্দ হয়। সে নিচতলায় নামতেই তার বাথরুমে ওখানে রাখা একটা টিনের বালতি কেউ যেন ছুঁড়ে ফেলে দিল। তখন প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছিল এবং বালতিটি তার চোখের সামনে প্রায় পাঁচ সেকেন্ডের মতো কাঁপছিল। তখন সে তার রুমে না গিয়ে দোতলার সিঁড়িতে উঠতেই ঘটল মূল ঘটনা। সে দেখে যেটা সেটা হল পাঁচ থেকে সাতটা সিঁড়ি ওপরে কেউ একজন বৃদ্ধা মহিলা একটি শিশুকে কোলে নিয়ে ঝুনঝুনির মতো কিছু একটা ঝোঁকাচ্ছে। চিন্তা করুন, আপনার সিঁড়িঘর, সেইখানে একজন বৃদ্ধ মহিলা, তার কোলে একটা শিশু এবং সেই বাচ্চাটাকে কোলে নিয়ে ঝুনঝুনি নাড়ছে এবং শব্দ করছে। তখন সে চিৎকার করে দুইতলায় না গিয়ে তাড়াহুড়া করে নিচতলায় ঢুকতেই দরজার সাথে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায় এবং পরদিন তার জ্ঞান ফিরে যখন তখন সে তার মা বাবার রুমে এবং সে ঘটনাটি তার মা বাবাকে খুলে বলে। তার মাথায় লাগা আঘাতটির দাগ এখনও বিদ্যমান। সে ওই ঘটনার পর প্রায় দুই থেকে আড়াই মাস অসুস্থ ছিল। পরে জানা গেছে ওই বাসাটিতে যুদ্ধের আগে একটা পরিবার ছিল, তারা ওই পরিবারের একজন বৃদ্ধা মহিলা তার শিশুসহ আত্মহত্যা করেছিল। ঘটনাটি খুবই রহস্যজনক, যা ওই পুরো এলাকাবাসী ঘটনাটি জানত এবং ভবনটি কয়েকটা পরিবার থাকত, কিন্তু কেউ ওই ভবনটিতে বেশিদিন কোন পরিবার থাকতে পারেনি। তারপর তারা বাসাটি ছেড়ে চলে যায়। এখন সে সম্পূর্ণ সুস্থ। লিখেছেন মোহাম্মদ আজাদ, বিবিএস, রাজশাহী কলেজ, গ্রাম হোসেনীগঞ্জ, থানা বোয়ালিয়া, জেলা রাজশাহী। এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি, ছোট কিছু এসএমএস পড়ে ফেলি। আমরা জ্যাকসন আমাদের এসএমএস করেছেন এবং হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে তিনি এসএমএস করেছেন। মিরাজ চিরাং থেকে আমাদের এসএমএস করেছেন এবং আর আমাদেরকে এসএমএস করেছেন ময়ূরাক্ষী এবং তিনি মাত্র আমাদের সাথে জয়েন করেছেন। মিম আমাদের জয়েন করেছেন এই মাত্র এবং তিনি না মিম আমাদেরকে লিখেছেন যে আজকের স্টোরিগুলো অস্থির। আমাদেরকে আরিকা এসএমএস করেছেন, অনেকদিন পরে তিনি জয়েন করেছেন এবং আমি অবশ্যই শুরুতে আপনাকে মানে জানাতে চাই যে ওয়েলকাম ব্যাক এবং আশা করছি এখন থেকে আর এভাবে হারিয়ে যাবেন না। বিল্লাল আমাদের এসএমএস করেছেন এবং জুই মঙ্গা থেকে আমাদের এসএমএস করেছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি আমাদেরকে। এছাড়াও তামিম ময়মনসিং থেকে এসএমএস করেছেন, কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, আকাশ এবং সাদিয়া আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন এস এইচ ডালিম আমাদেরকে। তন্নি এসএমএস করেছেন রাজশাহী থেকে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। রুবায়েত আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে মোনালিসা রাজশাহী থেকে এবং তিনি বলছেন যে আমি ভূত এফএম মিস করি না আমাদেরকে। এছাড়াও আকাশ এসএমএস করেছেন, তার ওয়াইফ স্বর্ণালী একসাথে তারা শুনছেন আমাদেরকে। এছাড়াও ব্লাস্টার আবিদ এসএমএস করেছেন, প্রজ্ঞা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমার এসএমএসটা পড়ো, এটাই এসএমএস। যারা ফেসবুকে এসএমএস করতে চান তাদেরকে বলি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। যারা আমাদের ফেসবুকে আমাদের সাথে আমাদেরকে কমেন্ট করতে চান আমাদের ফেসবুকে, তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhootfm.russell এবং আমাদেরকে দেখতে পাচ্ছে অলরেডি ফেসবুকে লিখছেন AMD জাহিদ সামি, গত বছর শুনেছিলাম 2014 এখন শুনছি। আমাদেরকে সদরিলা রহমান লিখেছেন ভালো লাগছে বাট ভয় লাগছে না। এহসান রাহি আমাদের লিখেছেন বাবু ভাই, আচ্ছা রক্স, আচ্ছা এবং আচ্ছা আমাদেরকে এছাড়াও আচ্ছা বাবু ভাই, আচ্ছা তার কমেন্ট একটু অন্যরকম, আমি হয় নাই পড়ি। DRZ আমাদের লিখেছেন, সাদিক হোসেন এবং তিনি মোটেও ভয় পাচ্ছেন না। আপনি কি কখনো ভয় পেয়েছেন আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি প্লিজ এখানে একটু জানাবেন। আমাদেরকে খন্দকার রিফাত আমাদের এসএমএস করেছেন, এসএমএস না এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন আমার কমেন্ট পড়া হয় না কেন, আমি পড়ে ফেলেছি আপনার কমেন্ট। স্বর্ণা রহমান আমাদের লিখেছেন নাইস লাগছে ভূত এফ এম। আমাদেরকে নূর আলম জিকো লিখেছেন যে সবগুলো ঘটনাই ভালো লেগেছে রাসেল ভাই। আমাদেরকে আশরাফ হোসেন লিখেছেন ভয় চলছে। এছাড়াও আরো অনেকে অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান আমি তো অ্যাড্রেস বলেই দিয়েছি। আমরা চলে যাব আবারও ঘটনায় এবং বাবু ভাই আমাদের সাথে এই মুহূর্তে আছেন, তার কাছে একটা ঘটনা শুনে আসবো আমরা। আমরা
এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার একটা বাসা, বাবর রোডের একটা বাসা।
ওকে,
হ্যাঁ, বাসাটা গত আমি নিজের চোখে গত 4-5 বছর আগে দেখেছি। ওইখানে পরপর একটা বাসা, এগুলো সেই পুরনোই ছিল। এখন আমি
বেশ কিছু পুরনো বাসা আছে,
হ্যাঁ, বাট এখন জানি না ওটা ভেঙে ফেলছে কিনা, বাট আমাকে ও যেভাবে লোকেশন বলেছে তো সম্ভবত ওগুলোরই কোন একটা বাসা। বাসাটা বেশ বড় আকৃতির আর কি।
আচ্ছা,
তো যাই হোক, তো যেটা বলেছেন উনি হচ্ছে শওকত ভাই। উনি আপনার অনেক আগে, মানে আজ থেকে ধরেন 80-এর দশকে, উনি তখন ইয়াং কলেজের ছাত্র। তো ওনার বাবার সাথে রাগ করার কারণে ওনাকে বাসা থেকে বের করে দেয় আর কি।
আচ্ছা,
তো বের করে দেয় মানে ওনাকে মানে বকাঝকা করে বলে বেরিয়ে যায়, সেই তো উনি বাসা থেকে বেরিয়ে আসে।
আচ্ছা,
তো বের হয়ে এসে উনি চিন্তা করে কোথায় থাকবে বন্ধুদের সাথে মানে গল্প গুজব করে। তো এক ফ্রেন্ড বলে যে আমার খালুর বাসা আছে বাবর রোডে, তো বাসাটা খালি পড়ে আছে। আমার খালু উনি বিজনেসম্যান, উনি এখানে থাকে না, উনি গুলশানে থাকে, কিন্তু ওনার এই বাবর রোডে বাড়ি আছে, তুই ওখানে থাকতে পারিস বললে আমার খালুকে বললে তোর ওই মানে কেয়ারটেকারের মতো ওখানে থাকতে দিবে, কোনো ব্যাপার না, তুই মানে তোকে সুন্দর করে রুম টুম ই করে দিবে। কারণ ওই বাসাটা মানে যুদ্ধের সময় ওখানে কিছু বাসার মধ্যে পাকিস্তান আর্মি ক্যাম্পের মতো করছে, তো সুতরাং মানে ওগুলো এমনি পড়ে আছে, আর খালুর এখন এত টাকাও নাই ওইটাকে রিনোভেট করার। তো উনি রাজি হয়ে শওকত ভাই বলে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, পুরো আস্ত বাড়ি দিতেছে তাকে। তো সে ওখানে চলে যায়। তো প্রথম যেদিন ওনাকে থাকতে দেয় ওই বাসাটার মধ্যে, তো উনি বলতেছে যে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আশেপাশে বেশ খোলামেলা, হ্যাঁ, বারান্দাগুলো বেশ ওপেন বড়, হ্যাঁ, এবং সেই আগের আমলের আর্কিটেকচারে করা বেশ খোলামেলা একটা বাসা। বসলাম, বসে এমনি দেখতেছি বাসা অনেক পুরানো এবং মানে বেশ একটু নোংরা টাইপের, এবং বিশাল বড় বাসা, তো প্রায় আপনার 5-6 কাটা জায়গার মধ্যে একটা পুরা বাড়িটা, পাশে আবার বাগানের মতো আছে। তো বলতেছে যে মানে বেশ এনজয় করেই আমি থাকছি। দিনের বেলা আরো বন্ধুরা আসলো, আমরা আড্ডা টাডা মারলাম, খাবার দাবার আনলাম, জেনেভা ক্যাম্প ছিল পাশে, ওখান থেকে কাবাব টাবাব এনে খেলাম, খেয়ে আমরা সবাই আড্ডা মেরে। তো ওরা যখন চলে গেছে বন্ধুরা, মানে 7-8টার পরে বাসাটা পুরা নিশুতি হয়ে গেল, মানে এলাকাটাই নীরব হয়ে গেল। মানে 80-এর দশকে এখনো কিন্তু আপনি বাবর রোড হুমায়ুন রোডে গেলে রাতের বেলা দেখবেন যে বেশ মানে
শান্ত হয়ে যায়,
হ্যাঁ, জেনেভা ক্যাম্প থেকে ছাড়ায় সামনে গেলেই দেখবেন অন্ধকার, শব্দ টব্দ কম, হ্যাঁ। তো বলতেছে ওই সময় একদমই মানে নীরব হয়ে যেত, মানে কিছুই নাই, নীরব। তো আমি তখন বের হয়ে কোথাও যাব, আমার বন্ধু বান্ধব থাকে সেই আপনার মোহাম্মদপুর টাউন হলের দিকে, আর কিছু বন্ধু থাকে হচ্ছে দূরে মিরপুরে। তো বলে যে যাওয়ার খুব উপায় নেই, পকেটে টাকা পয়সাও নেই, তা আমি ওই বাসার মধ্যেই বসে থাকলাম। বলে যে রাতের বেলায় মানে আপনার ঘোরাফেরা করতেছে, টিভি টিভি কিচ্ছু নাই, একটা পেপার ম্যাগাজিন পড়তে পড়তে, তো এক সময় মানে চোখে ঘুম লেগে আসছে রাতবেলা। বলে যে আমার ঘরের মধ্যে বাতিগুলো ছিল হচ্ছে আপনার ই পাওয়ারের বাতি, যেগুলো আপনার 60 ওয়াট বা 100 ওয়াটের লাইট, লাল আর। তো বলতেছে যে একসময় আমি চোখে ঘুম লেগে আসছে, শুয়ে পড়ছি, মানে হঠাৎ একসময় ঘুম ভাঙলো, আমি দেখতেছি রুমের লাইট বন্ধ, মানে আলো নাই রুমের ভিতরে। তো আমি তখন ভাবতেছি রুমের লাইটকে বন্ধ করলো, কারণ সুইচ কোনো বেড সুইচ নাই ওখানে, উঠে বন্ধ করতে হবে। তো একবার ভাবছি যে আমি নিজেই করছি কিনা। তো হঠাৎ করে অন্ধকারের মধ্যে মানে আবছাভাবে তাকায় দেখতেছি, মনে হচ্ছে ঘরের মেঝের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে, মানে 4-5 জন মানুষ গোল হয়ে বসে আছে, ঠিক ধরেন অনেকে লুডু খেলে বা তাস খেলে যেভাবে বসে সেভাবে এরকম বসে আছে কয়েকজন মানুষ। তো উনি নাকি মানে খুব ধড়ফড়ায় উঠে বসছে। উঠে বসার পরে উনি দেখে যে ওদের মধ্যে কোনো বিকার নাই যারা বসে আছে, মানে উনি উঠে বসাতে একটা মানে বিছানার মধ্যে
এরকম
একটা ব্যাপার। তো উনি উঠে বসে অনেকক্ষণ তাকায় আছে, এবং ওনার মনে হচ্ছে ওনার নিজের হাত উনি যেরকম দেখতেছে অন্ধকারে, ঠিক ওইখানে ওই যে কতগুলো লোকের পুরুষের অবয়ব ঠিক সেভাবেই দেখেছে, কিন্তু মনে হচ্ছে খালি গায়ে, মানে গায়ে জামা নেই। তো অনেকক্ষণ বসে থাকলো, তখন ওনার লজিক্যাল মাইন্ড উনি চিন্তা করতেছে উনি কি করবে, কথা বলবে, ওরা কি মানুষ, মানে সভাপতি ওনার মনে হচ্ছে এটা মানুষ, আবার ভয়ও পাচ্ছে, কেন শব্দ নাই, মানে একটা শব্দ হচ্ছে না, মানে মানুষ বসলে তো একটা নিঃশ্বাসেরও শব্দ হয়, সেই শব্দটাও নেই। তো উনি বেশ ভয় পেয়ে উনি যেটা করলো, উনি ঘাটের থেকে আস্তে করে পা ফেললো মাটিতে, পা যখন ফেলছে তখন দেখে আস্তে করে মানে আপনার ওই পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজন মহিলা মাথা ঘুরায় তাকালো ওনার দিকে, এবং নাই, হঠাৎ করে সব আপনার ভ্যানিশ হয়ে গেছে ওখানে। কোনো মানুষই নেই। তো উনি খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিন্তা করলো এটা কি। তখন উনি আমার ভৌতিক ব্যাপারটা মাথায় আসলো এবং উনি বললো যে আমার তো রাতে ঘুম না হওয়ার দশা পুরা। তা আমি মোটামুটি গেলাম ওখানে, বাথরুমে গেলাম এবং বাথরুমে যখন গেছে বলছে বাথরুমের দরজার কাছে যখন যাচ্ছি পুরো রাস্তাটা মনে হচ্ছে যে বেশ লম্বা একটা করিডোরের মতো ছিল, বারান্দা তারপর করিডোর আর কি, পুরো মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কি হেঁটে হেঁটে আসছে, পুরো করিডোর রাস্তাটা মনে হচ্ছে কে যেন ফলো করে করে আসছে। তো উনি বাথরুমে যে ওখানে আপনার বাথরুমে ঢুকছে, ঢুকে ওখানে বাথরুমে লাইট ছিল না যেহেতু উনি একা থাকে, ওনাকে এত অর্গানাইজ করে কেউ দেয়নি। তো প্রথম দিন তাও তো উনি বাথরুমে গেল, বাথরুমটা ইউজ করছে, ওরা আবার ফেরত আসছে। বলে যখন উনি রুমে ঢুকতেছে ওনার মনে হচ্ছে রুমের ভিতরে মানুষ কথা বলতেছে, কথা বলতেছে এবং খাচ্ছে, মনে হচ্ছে যে মানে আর কি কিছু খাওয়া দাওয়া করলে যেরকম মানে একটা মানে পার্টি টাইপের একটা সাউন্ড আসে ভেতরে সেরকম, এবং নাড়াচাড়া হচ্ছে কিছু একটা ফ্লোরে এরকম। তো উনি ঢুকে দেখে কোনো মানুষজন নাই, বাট ফ্লোরে কি কি পড়া। উনি উঠছে, উঠে লাইটটা জ্বালাইছে রুমে, লাইট যখন জ্বালালো যে দেখে যে ওই যে উনারা বন্ধুরা কাবাব টাবাব খেয়েছিল যে জিনিসগুলো উচ্ছিষ্টগুলো সেগুলো ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে
তখনও পর্যন্ত।
হ্যাঁ, নাকি পড়ে আছে কি যেভাবে উনি রেখে গেছিল সেইভাবে না।
আচ্ছা,
জিনিসটাকে ধরেন কোন মানে কুকুর বিড়াল যদি খায় যেভাবে করে যেরকম হয় মানে চাবায় টাবায় মানে ফেলে রাখা, জাস্ট লাইক দ্যাট ওরকম করে রাখা ওগুলো, এবং এক জায়গার মধ্যে পাইল আপ করা এরকম। তো উনি খুবই ভয় পেয়ে যায় এবং উনি করে কি ওই রুমে আর শোয় না, ওখান থেকে আপনার ওই তোষকারিটা টেনে ওর নিয়ে আসে অন্য রুমে, ড্রয়িং রুমের মতো জায়গাটা ওখানে মানে ওখানে বিছিয়ে নিয়ে ঘুমায়। তো বলল যে বাবু রাতের বেলা যখন আমি শুয়েছি আমার এত ভয় লাগছে, কারণ আমার মনে আমি পুরো ফিল করতেছি আমি যেখানে শুয়ে আছি তার আশপাশ দিয়ে উনি যখন কাহিনীটা বলছে রাসেল ভাই আমার নিজেরই গুজ বাম্প হয়েছে, ফিলিংস কেমন হবে
সেটাই সেটাই সেটাই।
তো বলছে যে আমি যখন শুয়ে আছি মনে হচ্ছে যে আমার পায়ের কাছ দিয়ে মাথার কাছ দিয়ে কারা হেঁটে যাচ্ছে, পুরো লাইভ একটা বাসার মতো মনে হচ্ছে, অন্ধকারে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, মানে তাদের মানে মনে হচ্ছে কারো একটা বাসায় উনি একটা ইন্ট্রুডার,
উনি হচ্ছে বাইরের মানুষ,
বাইরের মানুষ
আর এরা রেগুলার এখানে থাকে,
রেগুলার এখানে থাকে,
মানে নিজেকে অপরিচিত লাগছে বাসায়, বাড়ি নিতে পারছেন না।
উনি প্রচন্ড ভয় পায় এবং শেষ রাত্রে ওনার ভয়ের চোটে উনি ঘুমায় পড়েন, এবং দিনের বেলা যখন উনি ঘুম থেকে উঠেন উনি প্রথম কাজ যেটা করেন ওনার যে ফ্রেন্ড তাকে এখানে রাখছিল তার সাথে যোগাযোগ করেন। তো যে এমনি কথাবার্তা বলে তো বলে কি রে কি হয়েছে, বলে যে আমি তোদের এই বাসায় যে দিছিস কারণ আমার কোনো চয়েস নাই, আমার ওই বাসায় থাকতে হবে, বাবা বের করে দিচ্ছে আমার যাওয়ারও জায়গা নাই আর ওই চলারও টাকা নাই, তোর খালু বলছে যে আমাকে থাকার জায়গা দিবে আমি আসি, কিন্তু দোস্ত এই সমস্যা তোমার এই বাসা। তো একটু নিম মানে চুপচাপ মেরে যাও, বলে যে দেখো কিছু প্রবলেম তো আসি, এটা তো মানে আমি বলতে ভুলে গেছি বাট আসে বিকজ অফ বাসাটা আরো পুরানো, এটা ঠিক পাকিস্তানে যুদ্ধ হয়েছে তারও আরো অনেক আগে এই বাড়ি তৈরি, সেই পাকিস্তান আমলে হয়তো দেশ বিভাগের সময় করা বা সামথিং, মানে যখন নাকি ভারতবর্ষ বিভাগ হয় সেরকম কোন সময়, দুইতলা বাড়ি বলে সেরকম কোন সময় করা, এবং ওনাদের মানে বংশ পরম্পরার বাড়ি, ওনাদের অর্ধেক মানে রক্ত হচ্ছে আপনার বিহারি ওদিক থেকে আসছে। বলে যে সুতরাং বাড়িতে তো হবেই, বাসাটা খালি পড়ে রয়েছে প্রায় সেই যুদ্ধের ওই সময় থেকে।
ও আচ্ছা, অনেকদিন তো খালি
খালি ওখানে কেউ নাই। তো বলে এর জন্য তুমি এক কাজ করো, তুমি রুম সুইচ করে তোমাকে আমি দেই, তুমি যাও এবং দোয়া টোয়া পড়ে তুমি ঘুমাও। তো উনি মনে করেন যে ব্যাক করে দুপুরের পরে ব্যাক করে বাসায় এসে, তো উনি বলে যে আমি যখন দুপুরে বাসায় উঠতেছি তখনই আমার কাছে গা ঝা ঝা লাগতেছে, ঢুকতে মনে হয় যে কে তাকায় আছে কে হাসতেছে, বাসাটার মানে ব্যাপারটাই এরকম, এবং নিস্তালা কেউ থাকে না, নিস্তালারও ফাঁকা।
আসলে চারপাশে কেউ থাকলে আসলে টের পাওয়া যায় কিন্তু আমার চারপাশে কেউ আছে কিছু একটা।
তো উনি যেটা করলো ওনাকে উনি কর্নারের দিকে একটা রুম ছিল যেটা নাকি রাস্তায় ফেস করা, রাস্তার দিকে ফেস করা, উনি ওই রুমটার মধ্যে ঢুকলো, ঢুকে উনি এটাকে পরিষ্কার টরিষ্কার করলো, দোয়া টোয়া পড়লো, পড়ে ওই রুমে উনি থাকবে বিছানা টিছানা করলো। তো করে রাত্রে বেলা উনি ওই রুমের লাইট কিনে লাগাইছে, আরেক রুম থেকে আরেকটা লাইট এনে লাগাইছে, দুইটা লাইট লাগাইলো রুমে, ওই রুমে থাকার জন্য উনি করলো। তো বলছে যে এখানে আমি রাত্রে বেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকার চেষ্টা করলাম যে আমি মানে ঘুমাবো না সহজে, কিন্তু একা মানুষ তো বলে বেশিক্ষণ আর জাগা যায় না, একসময় ঘুম চলে আসে। বলে এখানে যখন আমি ঘুমাই গেছি এবার আমি লাইটটা বন্ধ করে ঘুমাইছি, এবার লাইট কতক্ষণ জ্বালা রাখবো, মানে হঠাৎ করে আমার মনে হলো ঠিক আমার মাথার কাছে যে জানালা সেখানে দুইজন মানুষ ফিসফিস ফিসফিস করে কথা বলতেছে।
আচ্ছা,
বলে আমি তাকালাম মাথা উঁচা করে, আমি স্পষ্ট দেখলাম যে দুইটা মানুষ জানলার সামনে দাঁড়ানো এবং তাদের অবয়ব বোঝা যাচ্ছে, মানে পুরা মানুষ না, মানে পুরো স্পষ্ট মানুষ না, মানে মানুষের বোঝা যাচ্ছে দুইটা মানুষ দাঁড়ানো জায়গায় তারা ফিসফিস করে কথা বলছে, হুইসপারিং শোনা যাচ্ছে তাদের মুখের হুইসপারিংটা। তো উনি উঠে দাঁড়ায় ওই দূরে যায় একটু সাইডে যেয়ে ওই দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে যে কি। তো ওখানে ওই ছায়ার মতোই দেখে, ত্যাগ করছে, সে সাহস করে চিন্তা করে আমার তো থাকতেই হবে এখানে। সে দরজা খুলে ফেলে যে এমনও তো হইতে পারে কোনো চোর উঠছে এখানে, বাসাটা খালি, যেই বারান্দা যায় দেখে কেউ নেই এখানে, পুরো মানে বারান্দাটা খালি। এবং উনি অনেক ফুলের ঘ্রাণ পায়, যদি ওই বাসায় ফুলের কিছু টব আছে বাট কোনোটাতে ফুল নেই, কিন্তু মানে উনি ঘ্রাণ পাচ্ছে ফুলের। এবং সে ওখানে আপনার ভয়ের ভিতরে চলে আসে এসে, এবং প্রত্যেকবার বাথরুমে গেলে উনি ওই যে মনে হতো বাথরুমে গিয়ে ফলো করে আসছে, পানি পড়ার শব্দ পেত, যে ভেতরে পানি খরচ করতেছে মানুষ, মানে ঢালতেছে ই করতেছে এরকম পানির শব্দ পেত, এবং মানে টিপটাপ টিপটাপ এরকম শব্দ পেত মানুষের। তো ওই বাড়িতে নাকি নিচতলায় একটা মানে আপনার বাথরুম ছিল, সেটাতে উনি বলে নাই মানে ওনার সাথে একটা মানে ওনাদের ফ্রেন্ড আসছিল, মেয়ে ফ্রেন্ড, ওনারা পরে আবার ওখানে ওই বাড়িতে একটা মানে ব্যাচে পড়ার একটা ই করে, ওনাদের পরীক্ষার জন্য কয়েকজন ফ্রেন্ড মিলে পড়াশোনা করতো, গ্রুপ স্টাডি করতো। একটা ফ্রেন্ড একবার ওই নিচে ওই বাথরুমটা গেছে, কারণ সে উপরে বাথরুমটা নোংরা দেখে যায়নি, সে চিৎকার করে উঠছে, তো বলছে যে মানে কি ব্যাপার। তো সে বলে দেখছে যে বাথরুমে যখন নাকি সে ঢুকছে, বাথরুমে ঢুকে সে বাথরুম ইউজ করে মানে উঠে দাঁড়াইছে যখন, তো বাথরুমে যে পিছনে ভেন্টিলেটরটা সেখানে সে দেখছে কিম্পুত কিমাকার একটা মুখ, মনে হচ্ছে রক্ত মাখা, কেউ মেরে টেরে মনে করেন যে নাকটা দিয়ে রক্ত পড়তেছে এরকম একটা মুখ দেখছে। জাস্ট ফর এ সেকেন্ড সে চিৎকার করল
পেছনে, জাস্ট একদম
পেছনে, জাস্ট মিনিটে। তো এরপরে উনি ওই বাসা অনেকদিনই থাকে, উনি বলছে যে আমার থাকতে হয় কারণ মানুষের জীবিকার কাছে মানে ভৌতিক বিষয়গুলো আসলে তখন গৌণ হয়ে যায়। তো বলছে যে আমার থাকতে হয় এবং অনেক মানে এই ধরনের ব্যাপার স্যাপার
সেই বাসায় সেভাবে
বলে যে এরপরে মানে ওনারা যখন চলে যায় এবং কালের বিবর্তনে ওই বাসাটা ওই যে মালিক ছিল সে এটাকে গোডাউন হিসেবে ইউজ করে, পরে সে গার্মেন্টস এর ব্যবসা করতো, কাপড় চোপড় রাখতো। তো বলতেছে যে এখন জানি না উনি আর যায়নি, তো আমাকে যে বর্ণনা দিছিল আমার সেটা আমি রিকল করতে পারি বাসাটা কোন জায়গায় হতে পারে।
আচ্ছা,
সে দুজনে বললাম যে আমি ওই জায়গা দিয়ে দুই চার বছর আগে গেছি, তখনও কিন্তু পুরান বাড়ি ছিল অনেকগুলো
ওখানে।
হ্যাঁ,
ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবুভাই আপনার ঘটনার জন্য। এবং আমরা একটা ছোট বিরতিতে আমাদের এখন যেতে হচ্ছে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা ঘটনা শুনছি আমরা। আমরা একটু ফেসবুকে দেখি যে অনেকেই বলছেন যে কমেন্ট পড়া হচ্ছে না, সুতরাং পড়ে ফেলি। লিখেছেন আই লাভ অ্যান্ড লাইক ভূত এফ এম, লিখেছেন সবুজ বাংলার রাজীব। ফাহিম ইসলাম লিখেছেন, আচ্ছা তিনি অ্যাপ সম্পর্কে একটা কোয়েশ্চেন করেছেন, আমি যতটুকু জানি যে iOS এবং অ্যান্ড্রয়েড এ দুটোর জন্য আমাদের এই অ্যাপের এই সুবিধা রয়েছে। পলাশ পল আমাদের SMS করেছে, এখানে কমেন্ট করেছেন এবং আমাদেরকে তিনি লিখেছেন যে ভূত এফ এম অনেক ভয় দেয় আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি MD রবিন খান টাঙ্গাইল থেকে লিখেছেন, তার কাছে অবশ্য ভয় লাগছে আমাদেরকে। তাহমিদ শাহিন লিখেছেন, তার কাছে যেটা বলছেন যে গল্পগুলো ভালো লাগছে তার কাছে আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, কিন্তু অনেকদিন পরে শুনছেন দুষ্টু বালক। এবং আমাদেরকে অনেক রাশ লিখেছেন, রাসেল ভাই ভালো লাগছে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে শরীফুল ইসলাম অন্তর লিখেছেন যে তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন, SMS তো করছেন অনেকে। আমাদেরকে দেখতে পাচ্ছি লেমন নরসিংদী থেকে SMS করেছেন, অনেক মজা লাগছে তার কাছে। আমাদেরকে আরিফুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, আমাদেরকে মিতু SMS করেছেন, খুব ভালো লাগছে তার কাছে। আমাদেরকে এছাড়াও কণিকা SMS করেছেন রাজশাহী থেকে, আমাদেরকে মেহেদী শেরপুর থেকে SMS করেছেন, তিনি বলছেন তার SMS কোনদিন পড়া হবে কিনা, আমি পড়ে ফেললাম। আমাকে এছাড়াও শফিকুল ইসলাম উদয় লিখেছেন, এবং আমাদেরকে লিখেছেন যে আফরিন আখতার আয়েশা, তিনি এবং আফরিন আখতার আয়েশা একসাথে শুনছেন। এবং এছাড়াও সানি আমাদেরকে SMS করেছেন, শুভ আমাদের SMS করেছেন ওয়াসা রাজশাহী থেকে, আজকে ভূত এফ এম তার কাছে জোস লাগছে। আরিফ চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং কি বলছেন, লাস্ট তিনটা স্টোরি শুনে খুব ভয় লেগেছে আমাদেরকে। নওরোজ রাজশাহী থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জুয়েল সাগর। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন SMS করেছেন, ঋতু আমাদের SMS করেছেন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন আরো অনেকে, মুন SMS করছেন, এবং আমাদেরকে মাহি SMS করেছেন, SMS করেছেন মারজান। আপনারা SMS করুন এবং কমেন্ট করুন, জানিয়ে দিন কোন ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে, কোন ঘটনাগুলো আপনাদের ভালো লাগেনি, কোন ধরনের ঘটনা আপনারা বেশি শুনতে চান, অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। এবং সারা সপ্তাহ জুড়েই আমরা আপনাদের এই কমেন্টগুলো, বিশেষ করে ফেসবুকের কমেন্টগুলো, SMS এগুলো দেখি। সুতরাং আমরা চাই যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের মতামত, মোস্তাক দিল্লি রোড থেকে এসএমএস করেছেন, তিনি তার ছোট্ট বেবি মাহিষা এবং তার ওয়াইফ, তারা তিনজনে আমাদের সাথে রয়েছেন। থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাব এখন ফার্নানের কাছে, তার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা শুনব।
হ্যালো লিসেনার্স, আমি ফার্নান পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে এবং মাসুম ভাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও 44 লিসেনার্স আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা নতুন বছরের। আর আমি আজকে যে প্রথমে ঘটনাটা শেয়ার করব সেটি মূলত আমাদের পুরান ঢাকার একটা ঘটনা, এবং এটা মূলত একটা বাড়ির সাথে মানে রিলেটেড, এবং এটা হচ্ছে আমাদের এক কাজিনের বাসা, এবং এই বাড়িটা হচ্ছে প্রায় অনেক পুরনো, 70 থেকে 80 বছর আগের পুরনো একটা বাসার ঘটনা এটা। এবং বর্তমানে তারা বেশ কিছু মানে প্যারানর্মাল বিষয় তারা ফেস করছে, এবং যেটা হতো যে আগেও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে এই বাসার সাথে। এবং এই বাসার যে লোকেশনটা সেটা আমি একটু বলি, এই বাসাটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার সূত্রাপুর নামক যে এলাকা রয়েছে সেখানে, লোহারপুর নামে একটা জায়গা আছে সেখানে, এবং এখানে একটা বড় খাল আছে, এবং এই খালটা মানে একদম সংযোগস্থল হচ্ছে বুড়িয়ঙ্গা নদীতে, মানে বুড়িয়ঙ্গা নদীর সাথে কানেক্টেড। এবং এই এক্সাক্টলি যে বাসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে সেই খালপাড়ি বাসাটা রয়েছে, এবং এই বাসাটা মানে যে খালপাড়ির যে জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে মানে কিছু ঝোপঝাড় এবং জঙ্গলার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখনো। এবং যখন আগে যে ঘটনাগুলো ঘটতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে এই স্পেসিফিক লোকেশনটাতেই ঘটতো, এবং তখন যে দেখা যেত যে মানে এত জনবসতি ঘন ছিল না, দেখা যেত যে এই জায়গাটায় আরো বেশি মানে বন জঙ্গল ছিল, গাছপালা ছিল, তো তখন আরো বেশি প্যারানর্মাল বিষয়গুলো এই বাসার লোকজন ফেস করত। এবং এই বাসার যে একটু বর্ণনা দিব আমি, বাসার যে নদীর একটা সাইডে যে বাসাটা মানে আছে সেটার, এবারে একটা বারান্দা রয়েছে যেটা একদম নদীর পাশে, মানে বারান্দায় গেলে নদী দেখা যায়, অনেক বড় একটা বারান্দা, এবং এই ঠিক বাম পাশে হচ্ছে সেই খালপাড়। তো প্রথমে একটু শুরু করে আমি পুরনো একটা ঘটনা দিই। পুরনো ঘটনা হচ্ছে এইরকম যে এই বাসায় তো অনেক লোকজন থাকতো একসময়, এবং যেটা হতো যে অনেক সার্ভে নিয়ে বাসায় কাজ করত, তারা যেটা হতো যে প্রত্যেকদিন রাত্রে এই যে বারান্দার কথাটা আমি বললাম যেটা একদম নদীর পাশে, নদী দেখা যায়, তো এখানে রাত্রে এসে তারা ঘুমাত। তো এখানে তারা যখন রাত্রে ঘুমাতো, এর মধ্যে একজন সার্ভেন্ট যেটা হয় যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যেটা ফিল করে যে বারান্দা দিয়ে মনে হচ্ছে যে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, এবং সেটা যদি কোন একটা মানুষের হাঁটার স্টেপ হবে সেটা তো বুঝাই যাবে, সেটা মনে হচ্ছিল যে অনেক ওজনদার কিছু একটা লোক মানে মানে মানুষ না ঠিক মানে ওখান থেকে হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে নাকি। কিন্তু সে ভয়ে ভয়ে যেটা করলো যে এক সময় সেটা দেখার চেষ্টা করলো যে আসলে কি মানে এখান থেকে কি হাঁটতেছে, আসলে এত রাত্রে এখান থেকে হাঁটার শব্দ কোথেকে আসতেছে। সে হঠাৎ করে দেখলো যে যে সাইডটা খালপাড়ের যে জায়গাটা, ওখানে যে বারান্দার যে সাইডটা, সেখান থেকে সে দেখলো যে অনেক লম্বা মানে কালো কিছু একটা পরা, কালো আলখাল্লা পরা এরকম কিছু একটা অনেক লম্বা একটা লোক সেখান থেকে হেঁটে আসতেছে, ঠিক তারা যেখানে ঘুমিয়ে আছে ঠিক সেই জায়গা বরাবর ওই জিনিসটা হেঁটে আসতেছে, এবং ওটা ছিল অনেক চিকুন এবং অনেক লম্বা, এবং ওটা হাঁটতেছে যখন তখন ওই হাঁটার যে শব্দগুলো তখন সে পাচ্ছিল। এবং একটা সময় সে যেটা করে যে ভয়ে একটা সময় সে চোখ বন্ধ করে ফেলে, এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে মনে সে যেটা ফিল করে যে তার হাতের উপর দিয়ে কোনো কিছু মানে তাকে মানে চাপ দিয়ে চলে গেছে এরকম কিছু একটা, এবং সে যখন মানে চিৎকার দেয় তখন সবাই ঘুম থেকে উঠে যায়, এবং সে যেটা বলে যে সবাইকে যে এরকম কিছু একটা সে দেখেছে। এবং ওই দিনই মানে ওই দিন রাত্রে যেটা হয় যে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে মানে তার হাতের যে কনুইটা সেটা ভেঙে যায়, মানে ওটা এতই ওজন ছিল ওটার যে মানে ওটা যখন উপর দিয়ে চলে যায় হাতের উপর দিয়ে তখন তার হাতের কনুইটা ভেঙে যায়। তো এরপরে যেটা হতো যে ওই বাসার রাতের বেলা কেউ এই বারান্দায় রাত্রে ঘুমাতো না, এবং ওই পাশে তখন একটা মিথ প্রচলিত ছিল যে সবাই মনে করত যে ওই বারান্দাটা হচ্ছে ওই ঝিনদের চলাচলের পথ, ওখান থেকে হেঁটে ওই ঝিনেরা ওই নদীর দিকে যেত, এবং নদীর থেকে আবার যখন ব্যাক করত তখন ওই বারান্দাটা হয়ে আসত। তো এরকম একটা মিথ প্রচলিত ছিল তখন, এবং তারা যেটা করত যে যখনই মাগরিবের আজান দিত তখন ওই বারান্দার সব দরজা জানালা বন্ধ করে দিত, এবং ওই বারান্দায় কেউ ভয়ে রাতের বেলা যেত না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাসার সবকিছুই আগের মতোই স্ট্রাকচার রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে মানে ওই মিটটা এখন প্রচলিত নেই, তো দেখা যায় যে বাসার লোকজন চেঞ্জ হয়েছে, এবং যেটা হয় যে ওই বারান্দাটা এখন মানে ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, তো ওখানে সবাই যায়, এখন তেমন একটা কিছু হয় না। কিন্তু এখন স্পেসিফিক্যালি বর্তমানে কিছু মানে কিছু ঘটনা ঘটতেছে তাদের সাথে, সেটা হচ্ছে যে এইরকম যে তারা যখন রাতের বেলা মানে কেউ একজন ওই বারান্দার পাশে যে রুমগুলা সেখানে রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন তারা হঠাৎ করে দেখে যেটা যে তাদের রুমে মানে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে যে তাদের বিছানায় বা রুমের আশেপাশে কেউ হাঁটাচড়া ফেরা করতেছে, এবং এই যে হাঁটতেছে তাদের বাসারই কোন একজন সদস্য।
কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কেননা যেই ওই রুমগুলোতে ঘুমায় সবাই ভেতর থেকে মানে লক করে ঘুমায়, তো বাসার সদস্য ভেতরে আসার কোনো কথাই না। তো তারা যেটা করে যে কোনো কিছু মানে চিৎকার করে না, কিছুই বলে না, যখন সকালবেলা উঠে ওই স্পেসিফিক সদস্যটাকে মানে যাকে সে রাতের বেলা দেখেছিল তাকে যখন জিজ্ঞেস করে, তো তারা বলে যে না আমি তো এরকম রুমের ভিতরে যাইনি, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটতেছে। তবে রিসেন্টলি যেটা মানে বছরখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ওই বাসার সাথে ঘটে, তো সেটাই আমি বলি। সেটা হচ্ছে এরকম যে ওই খালপাড়ের যে রাস্তাটার কথা আমি বললাম, তো সেখানে ওই বাসার একটা মানে স্টোর রুমের মতো বলা যায় একটা মানে জায়গা রয়েছে নিচের দিকে, এবং ওই জায়গাটা এমন একটা রুম যেটা হচ্ছে যে অনেক সময় পুরন বাড়ি ঘরে দেখা যায় না যে মানে ওই দেয়াল ভেঙে গেছে এরকম, এবং কেউ থাকে না, পুরন আসবাবপত্র বা কাঠের কিছু ওখানে রাখা হয় এরকম একটা জায়গায়। তো ওই জায়গাটা স্পেসিফিক্যালি দিনের বেলাও কেউ আসা যাওয়া করে না। তো ওইখানে যেটা হয় যে অনেক পুরন কিছু জিনিসপত্র ওই বাসার মানুষজন রেখে দেয়। তো এরকম করতে করতে যেটা হয় যে ওই একদিন মাগরিবের আজান দেওয়ার আগে তো একটা ছোট ছেলে যেটা হয় যে মানে খেলতে খেলতে মানে বল টল বা কিছু একটা মানে ওই রুমটাতে চলে যায়। তো ওই স্পেসিফিক ভাবে ছেলেটা যখন ওই রুমটাতে থেকে আনতে যাবে খালপাড়ের পাশে যে রুমটা, আর তখন যেটা হয় যে মাগরিবের আজান ঠিক দেয়নি দিবে এরকম একটা অবস্থা, এবং ওই সময় ছিল বর্ষাকাল, তো দেখা যদি ওই খালপাড়ে অনেক মানুষ ওই ছিপ নিয়ে মাছ ধরতে বসত। তো এরকম একটা সময় সে দেখে যে তার বলটা ওই খালপাড়ের কোন একজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতেছে, ওনার পাশে যেয়ে পড়ছে বলটা। তো দূর থেকে ওই বাচ্চাটা দেখে যে ওই লোকটা মানে নিচু হয়ে মাছ ধরতেছে এরকম মনে হবে, কিন্তু যখন ওই বাচ্চাটা মানে বল নিতে ওই স্পেসিফিক লোকটার কাছে যায়, তখন সে যেটা দেখে যে ওই লোকটার মাথা নেই, তো মাথা ছাড়া একটা মানুষ ওখানে মাছ ধরতেছে। এটা দেখার পরে ওই মানে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায়।
তার মানে ওদের বাসার আশেপাশে এরকম ঘটনা অহরহই
হ্যাঁ ওখানে হ্যাঁ এরকম একটা মিথ প্রচলিত ছিল, এবং ভয় অনেকে ওই দিনের বেলা ওই খালপাড়ের রাস্তাগুলো ইউজ করতো না, এরকম একটা প্লেস যেটা। তো এরপরে ওই বাচ্চা যখন সেন্স ফেরে তখন সে মানে বলে যে এরকম আমি দেখছি এটা সেটা। তো সবাই তো মোটামুটি একটা মিথ যেহেতু প্রচলিত আছে সবাই এটাকে মানে মনে করছে যে হ্যাঁ আসলে হয়তো বা কিছু আছে। তো এরকম হঠাৎ হঠাৎ করে কিছু হুটহাট ঘটনা ঘটে। যেমন আরেকটা ছোট একটা ঘটনা বলবো, যেমন ওই বাসাটি তিনতলা একটা রুম আছে, যে রুমটা মানে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম সময় লক থাকে। তো কেউ যখন মানে ওই রুমটাতে যায়, একজন আমার এক কাজিন ওই রুমটাতে যখন মানে যাবে, তো বাইরের দিক দিয়ে লক করা ছিল, সে যখন লকটা খুলে রুমের ভিতরে ঢুকবে, অবশ্যই রুমের ভিতরে লাইট অফ করা কেউ নেই, তো ঢোকার সাথে সাথে যখন সে লাইটটা অন করে তখন তার যেটা ফিল হয় যে তাকে অনেকজন তিন চারজন লোক ধাক্কা দিয়ে যদি বেরিয়ে যায় রুম থেকে, বেরোলে যেরকম মনে হবে ঠিক সেরকম সে ফিল করে যে তাকে কেউ ধাক্কা দিয়ে গেট দিয়ে মানে তিন চারজন লোক বেরিয়ে গেল, এরকম সে একটা জিনিস ফিল করে, কিন্তু কিছুই নেই, কিছুই ছিল না সেখানে। তো এরকম অনেক ছোট ছোট ঘটনা বাসার সাথে।
আচ্ছা আমি একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে আরেকটা জিনিস, আপনি যেহেতু পুরান ঢাকার, আমরা একটু আগে ওই যে অফ এয়ারে শুনছিলাম আপনাদের ওইখানে গলাকাটা সাহেব বলে একটা ব্যাপার আছে, এটা কি একটু বলবেন?
এটা আসলে মানে এক্স্যাক্টলি আমরা কেউ দেখিনি, কিন্তু আমাদের বাবার কাছ থেকে শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি, যে ওই আমাদের যে আমি যেখানে স্পেসিফিক্যালি থাকি ইংলিশ রোড রায় সাহেব বাজার এলাকায় ওই বাহাদুর শাহ পার্কের যে ওই রাস্তাটা মানে ওই স্পেসিফিক রাস্তাগুলো অনেক আগের ঘটনা এগুলো। তো ওখানে নাকি দেখতো অনেকে যে রাতের বেলা যদি কোনো কারণে কেউ ঘুম থেকে উঠে মানে রাস্তায় বেরোতো বা কিছু মানে লেট করে বাসায় ফিরলে, বা অনেকে যেটা দেখতো যে গলা কাটা সাহেবের মতো কেউ একজন মানে ওই ঘোড়ার উপর দিয়ে চড়ে চড়ে সেখানে যাচ্ছে, এরকম অনেক কিছু দেখত। কিন্তু তখন তো এত ঘনবসতি ছিল না, তখন লোকজন খুব কম ছিল, তো এরকম অনেকে দেখত কিন্তু ভয় আবার সামনে যেত না। তো এরকম অনেক ঘটনা আমি আমার আব্বুর কাছ থেকে আমি শুনেছি। তো এরকম আরো ঘটনা প্রচলিত রয়েছে, যেমন আমি এটাও শুনেছি যে এইরকম জিনিসটাকে আমাদের মানে ঢাকা শহরের অনেক লোকেশনেই দেখা গেছে।
আচ্ছা গলা কাটা সাহেব সম্পর্কে বাবু আমাকে যেটা বলতে যাচ্ছিলেন কি মানে এই ঘটনাটা কিন্তু খুব বেশি শুনি আমি, বেশ প্রচলিত একটা ঘটনা এবং বেশ প্রচলিত একটা ব্যাপার।
রাসুল ভাই, এই ঘটনা সম্বন্ধে অ্যাকচুয়ালি এর আগে আমি বলেছি একবার যে এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই মিথটা প্রচলিত আছে। আমাদের ঢাকা শহরের কয়েকটা জায়গা যেমন পুরান ঢাকা অঞ্চলে বেশি, যেমন ধানমন্ডি 15 নম্বর এলাকায় আমার শাশুড়ি নিজে দেখেছিল মানে তার বারান্দা দিয়ে যেরকম মানে একটা ঘোড়ার উপর মানুষ যাচ্ছে মানে তার গলা নাই।
আচ্ছা হ্যাঁ,
এছাড়াও ওই যে ফার্নান্দু বললই যে ইংলিশ রোডের ওখানে মানে দেখা যেত। তো এটা অনেকে বলে যে অনেক ব্রিটিশরা ছিল, এই সময় অত্যাচারী ছিল, তো মানুষ একসময় বিরক্ত হয়ে তাদের অনেককে ডিক্যাপিট করে দিত আর কি। এবং পরবর্তীতে নাকি তাদের এরকম মানে অনেককে দেখা যেত যে ঘোড়ার উপরে
সওয়ার হয়ে
যাচ্ছে এরকম নাকি দেখত।
ওকে,
এটা পুরান ঢাকার কয়েকটা জায়গায় এরকম শোনা যায় আর কি। এই
খুবই অদ্ভুত ব্যাপার। আমাদের আরো একটা বিরতি নিতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফর্ম।
That's রাইট, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং আমি রাসেল আছি সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আপনারা শুনছেন এই বছরের প্রথম ভূত ফিল্মের প্রথম এপিসোড, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন। আমাকে লিও সুফিয়ান ফেসবুকে লিখেছেন যে দয়া করে মেসেজ যেটা SMS কম পড়বেন এবং ব্রেক কম দেবেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে উম্মে সাহা সালমা লিখেছেন যে তিনি অনেক বেশি এক্সাইটেড আজকে ভূতাফেমের, অনেকেই ভূতাফেমের ঘটনাগুলো, শেষের ঘটনাগুলো বেশি এবং প্রথম দিকের কিছু ঘটনা বেশ প্রশংসা করেছেন। আমি সেই SMS গুলো কিন্তু পেয়েছি। আমি বললাম যে আমি যখন মানে মাঝে মাঝে চোখে পড়ছে যখন কেউ ঘটনা বলছে তখন SMS এর দিকে তাকাচ্ছি, দেখছি। লাবিব আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। ফারিয়া রিদি আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মাহফুজ। এছাড়াও আফসার আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রাসেল আওয়াল। এছাড়াও রাজশাহী থেকে রুদ্র আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মাহসানা, আমাদেরকে SMS করেছেন তুষার, আমাদের SMS করেছেন বিল্লাল সহ আরো অনেকে। আচ্ছা, আমি যেহেতু সময় নেই, ঘটনা শোনার মতো সময় নেই, আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই। অনেকের বাসা, আপনার নামটা একটু প্লিজ আরেকবার বলবেন?
আশিকুর রহমান আনন্দ।
আশিকুর রহমান আনন্দ যিনি পড়াচ্ছেন এই মুহূর্তে, আপনারা সবাই জানেন তিনি একজন শিক্ষক। এবং আপনি বলছিলেন যে আপনাদের গ্রামের বাসায় ঢিল পড়ত, ঢিল পড়ার কারণটা যেন কি?
আচ্ছা, আমি বলি ঘটনাটা। সেটা হচ্ছে আমি গ্রামের বাসার যেখানে পড়াশোনা করতাম বগুড়া ডিস্ট্রিক্টে, আমি আসলে ঘটনার সব লোকেশন গুলো বলছি এই কারণে, কারণ আপনি রাসেল ভাই এখনো দেখছেন মেসেজ, অনেকে বলছে যে ঘটনাটার সত্যতা কতটুকু, সেই জন্য আমি একদম লোকেশন, এক্সাক্ট লোকেশন বা ওইখানকার লোকজন এখনো সেটা জানে। যেটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টের আপনি সৈয়দ মানে গাবতলী থানার একটা গ্রাম সৈয়দ আহমেদ কলেজ, সেখানে ঢিল পড়াটা হচ্ছে আমার ফ্রেন্ডের একদম ছোটবেলা থেকে, আমি প্রাইমারি থেকে যে বন্ধুটা ছিল আমার সাথে, তো সেটা যখন আমরা হাই স্কুলে পড়ি সেই সময়টির ঘটনা, তখন আমরা 8 কি 9 হবে এক্সাক্টলি মনে নাই। তো ওরা ছিল ওই এলাকার সবচেয়ে প্রভাবশালী বা তার দাদার নাম দিয়ে এলাকার নামটা করা হয়। তো সেখানে
আমি যেহেতু সময় নেই, আমি খালি বলে দিই যে ওনারা এত প্রভাবশালী যে আপনি বলে যে বাসার দরজা খোলা রাখতো,
তারা দরজা খোলা রাখতো, কারণ তাদের বাসায় কেউ কখনো কিছু করবে বা চোর আসবে এই জিনিসটা কখনোই প্রশ্ন আসে
চিন্তা করতে পারে। এবং সেই বাসায় আমি খুব কম মানুষ এরকম পেয়েছি যে বাসায় ঢিল পড়ে এবং সেই ঢিলটা নিজের চোখে দেখেছেন। কয়েকজন এসেছেন আমাদের এখানে আছেন, কিন্তু আপনি নিজের চোখে দেখেছেন?
হ্যাঁ, আমার নিজের চোখে দেখছে এবং ওই এলাকার অনেকেই ওইটা নিজের চোখে দেখছে।
তার মানে এমন না যে এটা আসলে মানে কাল্পনিক কিছু, যে মানুষ মনে করছে শব্দ হচ্ছে, হয়তো আমি ভুল কিছু একটা দেখছি, এরকম কিছু
না, এরকম কিছু না। এবং সেটা রাতের বেলা না, দিনের বেলা,
দিনের বেলা,
দিনের বেলা মানে বিকালের দিকটা বেশিরভাগ
একদম, মানে তার মানে তো দিনের বেলা হলে তো আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে। ওই সময় যদি কেউ আসলেই ঢিল মেরে থাকে তাহলে তাকে অবশ্যই দৃষ্টি সীমানার মধ্যে থাকলে তাকে দেখা যাবে।
এবং তাদের বাসাটা কিন্তু একটা, যেহেতু তার দাদা জমিদার ছিলেন সেহেতু বাসাটাও কিন্তু রাজকীয় একটা বাসা, অনেক বড় একটা, তাদের বাসার সামনে অনেক বড় একটা উঠান, উঠান নাকি মাঠের মতো, কারণ ওদের ধান, অনেক ধানগুলো আসে, সেগুলো সেখানে যেটা ঝাড়া ধান মারাইগুলো করা হয়। এই জন্য তো ঢিল পড়ার কারণটা হচ্ছে ওদের বাসা থেকে 1 কিলোর মতো দূর হবে, সেখানে ওদের আগে যে জমিদারি যে কাচারি ঘরটা ছিল সেখানে, ওটার সামনে অনেক বিশাল বড় একটা পুকুর, আশেপাশে ফাঁকা মাঠ এবং বেশ বড় বড় কিছু গাছ ছিল। আমরা অনেক সময় গিয়েছি এবং এক সময় সেখানে আমরা গোসল করতে গিয়ে সেই গাছের আমও পাড়তে চাইছিলাম, কিন্তু ওরা বলছে যে এই গাছের আমটা পারিস না। কেন বলছে? যে সমস্যা হয়। বিষয়টা আসলে ওইভাবে ভাবিনি, ফার্স্টে সে পাড়তে দিবেন এই কারণে। তো ওর বাবা দাদারা এক সময় চিন্তা করছে যে ওই গাছে অনেক বড় বড় গাছ আছে, ফলগুলো আমরা পাই না, তো এই গাছটা আমরা বিক্রি করে দেব। বেশ বড় বড় যে আপনারা জানেন হয়তো যে কাঠটা, কাঠের জন্য অনেক পুরানো গাছগুলো হচ্ছে দামি, তো সে বিক্রি করে দেওয়ার জন্য তারা অলরেডি বিক্রি করে দেয়, অ্যাডভান্স কিছু টাকাও নিয়ে নেয়। টাকা নেওয়ার কিছুদিন পরে ওর চাচা স্বপ্নে দেখে, বড় মানে ওর দাদার বড় ছেলে যেটা, সে স্বপ্নে দেখে যে বারবার তাকে বলছে যে এই গাছ আমরা থাকি, এই গাছ তুমি কেটো না, তুমি এভাবে বলছিস এই গাছটা কাটা যাবে না। তো তখন বলে যে আসলে এটা বাবার হাতে লাগানো ছিল, বা এই আমরা ওই জায়গা টেনে অনেক ফেক ঘটনা জানি, যেহেতু একটা পুরাতন ঘরও আছে, কেউ ভিতরে যায় না, জঙ্গল টঙ্গল, এই বিষয়ে একটা মানুষের মনের ভিতরে একটা দ্বিধা থাকলে সেটা নাকি স্বপ্নে থাকে এই হিসাবে। কিন্তু প্রথম দিন গাছ কাটে, দ্বিতীয় দিন গাছটা কাটা পড়ে যায়, মানে বেশ কিছু গাছ ছিল এর ভিতরে দুটো গাছ কাটা পড়ে। 3 নম্বর সময় যখন কাচারি ঘরের কাছাকাছি গাছগুলো থেকে আসে, এর ভিতর যে কাটে সেও একটা লোক একবার অ্যাক্সিডেন্টও করে গাছ কাটতে গিয়ে করার হাত কাটে, এই ধরনের ঘটনাকে মনে করে এটা হতেই পারে, আমরা সেটাকে ওয়ার্ড ভাবে নিলে নিতে পারি বা নাও পারি। কিন্তু তারপরে সেই 3rd নম্বর দিনে যখন গাছটা কাটে, তখন দেখা যাচ্ছে হঠাৎ করে প্রথম দিন একদম ভোর রাতের দিকে ফার্স্ট তার বাসাতে প্রচুর ঢিল পড়ে। তারা ভাবে যে এই ঘটনাটা যেহেতু স্বপ্নের ঘটনাটার লোকজন জানে, কেউ ভয় দেখাচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটে ঠিক ফোর্থ নাম্বারদের থেকে। সেটা বিকালবেলা, আমাদের ওখানে বলি যে দু সপ্তাহে দুই দিন হাট, একটা হচ্ছে রবি এবং হচ্ছে বৃহস্পতিবার। তো রবিবারের দিন সে হাটের সময় লোকজন দেখতেছে যে তাদের বাসার পাশ দিয়ে রাস্তাটা হাঁটতে যেতে হয় বিকালবেলা, বাসায় প্রচন্ড শব্দ হচ্ছে এবং পাথর পড়তেছে, ঢিল এবং পাথর।
এটা আপনি নিজে,
এটা আমরা সেই সময় হাঁটে যাচ্ছিলাম, কারণ আমাদের বাসা থেকে আমার ফ্রেন্ডের বাসা খুবই
কাছে।
আচ্ছা, সমাধানটা হয়েছে তারপরে যে অনেক হুজুর আসছে তারাও ভয় পায়, এক হুজুর বলে যে এখানে আমার মাথার উপর সাপের মতন সফর করে আসে।
যিনি হচ্ছে সমাধান করেছিলেন, আপনি বলছিলেন যে তিনি দেখেন যে তার মাথা,
তার রাতের বেলা মাথার উপর তার পাহারা দেওয়ার দোয়া দরুদ করে যে পাহারা দেওয়ার লোকজন যেন একটু সেফে থাকে, বাসার ভিতরে লোকজন সাপের মতন হয়েছিল, সেও পরে চলে যায়, বলে যে আমি এটা আমার ক্ষমতার বাইরে। পরে আরেকটা হুজুর আসে, এসের পরে তাদের সাথে একটা নেগোসিয়েশনের মতন হয় যে সেই হুজুর সেটা করে দেয় যে তোমাদের গাছটা কাটা হবে না, তারা ভুল ক্রমে এটা করছে, তুমি এই বাসার সাথে আর কোনো ক্ষতির কিছু করো না, তোমরা ওইখানে নিশ্চিন্তে থাকো, এবং সেই গাছগুলো কাটা হচ্ছে, পরিবর্তে ওর পাশে আরো কিছু নতুন গাছ লাগানো হচ্ছে। এটার পর থেকে ওই বাসাতে আর ঢিল পড়ে না, বা আমার জানা মতো ফ্রেন্ডের সাথে এখনো কমিউনিকেশন হয়, এরকম কোন ঘটনা বা ভয় আর কিছু ভয়ঙ্কর কিছু আর ওই বাসার সাথে ঘটে নাই।
ওকে ফাইন, আমি খুব তাড়াতাড়ি আপনার ওয়াইফের কাছে আসবো, একটা কোশ্চেন করবো, তারপরে শেষ করে ফেলতে হবে। সেটা হচ্ছে যে আপনি প্লিজ একটু বলবেন আমাদেরকে যে আপনি বলেছিলেন যে আপনার সেই প্রথম ঘটনায় যাচ্ছি যে আপনি হঠাৎ করে দেখেছিলেন যে আপনার ছোটবেলা থেকে যে কালো বিড়ালটা সবসময় ঘরে দেখতেন, আমি তখন প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, এখন আপনি বিয়ে করেছেন এবং ঢাকায় আছেন, প্লিজ আমাকে একটু বলুন যে আপনার ওই কালো বিড়ালটা ঢাকায় এসে আর কখনো কোনোদিন দেখেছেন কিনা?
না, এই পর্যন্ত আমি কখনো বিড়ালটাকে দেখতে পাইনি,
এই পর্যন্ত আর কখনো বিড়ালটাকে দেখতে পারিনি। এবং আপনি ওই যে বলছিলেন যে একটা মুখ বা একটা অবয়ব যাকে, যেটা খুব সলিড ছিল এবং যেটা আপনি হাত দিয়ে একদম পুরোপুরি অনুভব করতে পেরেছেন, যেটা মানুষের মুখ, সেইরকম কোন ঘটনা পরবর্তীতে আর কখনো ঘটেছে কিনা?
এরপরে আর কখনো আমার সাথে এরকম ব্যাপার ঘটেনি। তবে আমি আরেকটু বলি যে আমাদের বাসার যে ব্যাপারটা, এটা একটা আমার দাদু যখন বাসাটা করেছিলেন যুদ্ধের কিছুদিন পরই বাসাটা করেছিলেন, এই জায়গাটা একটা হিন্দু লোকের জায়গা ছিল, এবং আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে আমাদের বাসার একটা কর্নারে একটা মন্দির ছিল, এবং আমাদের বাসাটা যখন করা হয় তখন সেই মন্দিরটা ভেঙে ফেলা হয়েছিল। অ্যাজ ইউজ একজন মুসলিমের জায়গায় যখন কোনো মন্দির আসছে এটা তো ভাঙা লাগবেই, তো হিন্দুদের পারমিশনে এটা করা হয়েছিল।
আচ্ছা, তো যাই হোক, ওই মানে তারপরে বাসার পেছনে অনেক ঘটনা ছিল এবং
হতে পারে, আমার মনে হয় যে এরকম কোন ঘটনা, এবং আশেপাশে অনেকেই বলে যে একটা গমা সাপের নাকি একটা জুটি হিন্দুরা অনেকেই দেখতে পায়, এবং আমার নিজেরও দেখা এরকম আছে যে তারা প্রণাম করে আমাদের গোয়ালের পাশে মানে কর্নারের দিকে এসে।
এখন পর্যন্ত সাপ দেখা যায় ওখানে?
এটা অনেকেই বলে যে তারা দেখতে।
আমাদের হাতে আর সময় নেই, তাহলে আমরা শুনতে পারতাম অনেক কিছুই, আজকের মতো এখানেই শেষ করতে হবে আমাদেরকে। আমি আরো একবার যাওয়ার আগে জানিয়ে দিই যে আমাদেরকে SMS করুন, SMS করে এখন আর লাভ হবে না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি আপনি ইমেইল করে আপনার ঘটনা পাঠাতে পারেন, এবং ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে মোবাইলের মেসেজ ঘটনা পাঠাতে হলে করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেসটা আপনার একটু মনে রাখতে হবে বা কষ্ট করে লিখে ফেলতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা আমাদেরকে মানে কি বলবো যে এখানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান, তারা অবশ্যই উপরে উল্লেখ করুন যে আপনি এই ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান। আর যারা চান যে আপনার ঘটনাটা পড়ে শোনাই, তারা অবশ্যই উল্লেখ করবেন, এবং সারা বছর বা সারা মাসের জন্য বা সারা সপ্তাহের জন্য আপনাদের জন্য খোলা রইল আমাদের ফেসবুকের যে পেজগুলো, সেই পেজগুলো, এবং সেখানে যে আপনি নাম আপনার কমেন্টগুলো করতেই পারেন রেগুলার, এবং সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell www.facebook.com/radio.furti। আজকের মতো এখানেই শেষ করতে হবে, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং আশা করছি যে বছরের প্রথম যে শো, প্রথম যে এপিসোডটা, সেটা আপনাদের ভালোই লেগেছে, এবং সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।